exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব আরো একটি আনকোর এপিসোডে। শুরু হয়ে গেল কনফ্লিক্টের টাইম এবং একেবারেই একটু অন্যরকম জেডিএসবি আমরা শুনতে পাচ্ছি। যাহা বলিব সত্য বলিবতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। আমরা র্যান্ডম বেসিসে তিনজন করে গেস্ট স্ট্যান্ড বাই রাখছি আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়। যারা চাইলে একযোগে অনুষ্ঠানে যিনি গল্প বলতে আসেন তাকে ভেটো দিতে পারেন, যারা চাইলে এই অনুষ্ঠানে যে কোনো মুহূর্তে তাকে প্রশ্ন করতে পারেন, তবে একের বেশি অধিক প্রশ্ন করতে পারবেন না, তবে তাদের ভেটো দেওয়ার ক্ষমতা আছে। ভেটো বলছি আমরা এই কারণে, যদি গল্পটা ইন্টারেস্টিং না হয়, যদি তাদের কাছ থেকে মনে হয় যে গল্পটি প্রচারযোগ্য না, তারা সরাসরি ভেটো দিতে পারবেন। এবং এই তিনটি গেস্ট র্যান্ডম বেসিসে পরিবর্তন হচ্ছে, আপনারা জানেন, যেটা আমরা ফেসবুক থেকে সিলেক্ট করেছি, আমার ফেসবুক পেজটি থেকে, এবং চাইলে রেডিও থেকেও আমরা সেটা সিলেক্ট করতে পারি। ওকে, আজকে কোন তিনজন গেস্ট রয়েছে তার সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তার আগে কে রয়েছেন আজকে জেবিএসবির মঞ্চে, চলুন প্রথমে জেনে নেই মঞ্জুরের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
মানুষের জীবনকে রঙিন করে সাজিয়ে দেওয়ার কাজ করেন ফরহাদ। লেইস ফিতা লেইস বলে চিৎকার করে ঘুরে বেড়ান শহর থেকে গ্রামে। এই মানুষটি আজ আমাদের সত্য বলার মঞ্চের অতিথি। ফরহাদের বয়স 23 বছর, জন্ম ফরিদপুরে। ছেলেবেলায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল, তবে এখন স্বপ্ন দেখেন তার গ্রামের বাড়িতে সবার জন্য উন্মুক্ত একটি পাঠাগার গড়ে তুলবেন। যে গ্রামের মানুষের জন্য তিনি পাঠাগার গড়ে তুলতে চাইছেন সেই গ্রাম থেকেই তিনি আজ নির্বাসিত। কিন্তু কেন স্বপ্নবাদ এই মানুষটি কেন আজ গ্রাম ছাড়া, তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে ফরহাদ রয়েছে আজকে আমাদের সঙ্গে কনফ্লিক্ট করবার জন্য। ফরহাদের কাছে আমরা যাব, তবে তার আগে আমাদের মুখোমুখি যে তিনজন গেস্ট রয়েছে তাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই। স্ট্যান্ড বাই রয়েছেন আমার সঙ্গে। বাই দ্য ওয়ে, প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন এবং পরিচয়টা বলেন।
আমি রোহান, আমি এসেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।
ওকে, দেন আপনি বলেন।
আমি সোহেল রানা, আমি এসেছি এমআইএসটি থেকে।
ওকে, আপনার?
আমি আবির, আমি এআইইউবিতে পড়ি।
ফাইন, আমরা জানলাম যে এই তিনজন রয়েছে আমাদের সঙ্গে, যারা যে কোনো মুহূর্তে চাইলে আমাদের অনুষ্ঠানে একসাথে ভেটো দিতে পারেন। ভেটো দেওয়ার ক্ষমতা তাদের হাতে আছে এবং একই সাথে তারা তিনজন প্রত্যেকে একটি একটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার সুযোগ পাবেন আমাদের গেস্টকে, কিংবা চাইলে আমাকেও করতে পারেন। তারা থাকছেন স্ট্যান্ড বাই এবং একই সাথে থাকছেন ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, যিনি পুরো অনুষ্ঠান শুনে তার মূল্যবান মতামত প্রদান করেন। তাজুল ইসলাম, আপনাকে আরও একবার স্মরণ করছি। আশা করছি আপনার মূল্যবান মতামত আমরা পাবো এই বিষয়ে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে যেটি বলতে চাই, জীবনের গল্প পার্ট 3 বইটি বাজারে চলে এসেছে, বইমেলাতে আপনি সংগ্রহ করতে পারবেন। বইমেলায় এনেছে বর্ণপ্রকাশ এবং অমর একুশে বইমেলার বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212। আমি আবারও বলছি 212। আপনি যদি ঘরে বসে বইটি পেতে চান তাহলে আপনি rakumari.com এ ফোন দিতে পারেন। তাদের ফোন নাম্বারটি হচ্ছে 16297। আরও একবার বলছি 16297। অথবা ফোন করতে পারেন, আরও একটি নাম্বার রয়েছে 01840521797। আমি আরো একবার বলছি 01840521797। এছাড়া আপনারা ফার্মগেটের UCC বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে জীবনের গল্প পার্ট 3 বইটি সংগ্রহ করতে পারবেন। খুলনার বন্ধুরা যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন নেট থেকে, তাদের জন্য বলি খুলনার বইমেলাতে বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 77। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব এবং তার পরিণতি কী সেটাও জানব। শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি শুরু করেন, দিল খুলে বলেন আপনার যা বলার আছে সেটা বলা থেকে শুরু।
ছোটবেলা যখন আমার মায়ের মুখে থেকে কিছু গল্প শোনা আছে, যেমন আমার নানার পরিবার খুবই দরিদ্র ছিল, একবারে দরিদ্র, নানা অসুস্থ ছিল, তো আমার আম্মুর বিবাহ হয়, তো আমার আব্বু দুইটা বিবাহ করছিল, দুজনই তারা মারা যাওয়ার পরে হলো আমার মাকে বিবাহ করে। তো সেখান থেকে মায়ের উপর আমার আগের পক্ষের 4 বোন 2 ভাই ছিল। তো মায়ের উপর খুব নির্যাতন হয়, মানে মাকে মারতে দিত, খাইতে দিত না, মানে ওই সময়কার পুরোটা ফ্যামিলি, মানে পুরোটা ওই এলাকাটা এরকমই ছিল যে পুত্রবধূ যারা এদেরকে নির্যাতন করা। তো এখানে পুত্রবধূ বললে ভুল হবে, কারণ আমার দাদি কখনো আমার মাকে নির্যাতন করতো না, খুব ভালোবাসত। কিন্তু আমার যে সৎ বোনরা ছিল তারা যেরকম, মানে আমার মায়ের চেয়েও বেশি বয়স ছিল তাদের, মায়ের উপর খুব নির্যাতন করতো। তো এরকম নির্যাতন করলে পরে মা আর কি মামার বাড়িতে থাকতো, তো আমার জন্ম হয় মামার বাড়িতেই। মামারা খুব দারিদ্র ছিল, মানে খুবই কষ্টের মধ্যে ছিল, তারপরও আমার মামার বাড়িতেই লালন পালন হয় আমার। তো আমার যখন জন্ম হয় আমার মামা খুব খুশি ছিল, আমার এই যে ফরহাদ নামটা এটা আমার মামাই রাখে। তো তারপর আমি প্রায় 12 বছর পর্যন্ত মামার ওখানেই ছিলাম, সবার আদরেই আমি ছিলাম। মানে এরপরে আমার মা বুঝতে চেষ্টা করে যে এভাবে কিভাবে থাকা যায়। আর আমার বাবার আবার অনেক জমি খ্যাত, 12-14 বিঘা তখন ছিল মাঠের জমি, 12-14 বিঘা। তো এক্ষেত্রে পরে ওই এলাকার যে ওই ইউনিয়নের, পোড়াপাড়া ইউনিয়নের যে চেয়ারম্যান মান্নান ফকির সাহেব, তাকে নিয়ে একটা ফরিদপুর কোর্টে একটা মামলা করে, এরপরে আর কি আমার বাবা ওই কোর্ট থেকে নেয় আমাদের। তখন আমার কিছু স্মৃতি মনে আছে, তো ওখান থেকে নেওয়ার পর, তারপরও নির্যাতন করতো কিন্তু একটু কম। এক পর্যায়ে ওরকম, বিশেষ করে আমি ওই যে মামা বাড়িতে বড় হয়েছি তো ওখানেই থাকতে চাইতাম বেশি ওই সময়টা। তো মামার বাড়িতে আমি স্কুলে ভর্তি হই, ওখানে লেখাপড়া করি, মানে কিছুদিন মাদ্রাসায় লেখাপড়া করি, তারপর মাদ্রাসা থেকে বাদ দিয়ে এরপরে আবার স্কুলে ভর্তি হই। ক্লাস 1-এ একদিন ওরকম একটা ছেলের সাথে দুষ্টুমি করছিলাম, পরে স্যার আমাকে মারলো অনেক, পরে আর স্কুলে যাওয়া হলো না। ওখান থেকে বাদ দিয়ে আবার চলে আসলাম গ্রামের বাড়িতে, আমার নিজস্ব গ্রাম যেটা, ওই জায়গায় আসলাম, ওখানেও ক্লাস 2-তে আবার ভর্তি হই। তো ওখানে একটা মেয়েকে আমি পছন্দ করি, তো ওই মেয়েটার নাম ছিল জুলি, ওই মেয়েটাকে পছন্দ করতাম মাত্র, সম্পর্ক না, পছন্দ করতাম। তো এভাবে আমি আবার লেখাপড়ায় অমনোযোগী, পরবর্তীতে আমি বাড়ি থেকে পালাইয়া ঢাকা চলে আসি, ঢাকা থেকে কিছুদিন থেকে আবার চলে যাই বাড়িতে, বাড়ি যেয়ে আবার স্কুলে ভর্তি হই। মাঝে এবার অনেকটা গ্যাপ দিয়ে আবার ক্লাস 8-এ ভর্তি হই, 8-এও ক্লাস করি না, পরবর্তীতে আবার 9-এ ভর্তি হই। 9-এ ভর্তি হওয়ার পরে এই টুম্পা আর কি, ওর সাথে, ও আমাকে খুব পছন্দ করে, আমি ও পছন্দ করি, কখনো বলি না আর কি, প্রতিবেশী হিসেবে চাচাতো বোন আর কি, তো ছোট থেকে দেখে আসতেছি। তো ও সবসময় সেজে গুজে আসতো আমার বাসায়, এসে বসে থাকতো, মার সাথে গল্প করতো, আমার সাথে একটু গল্প করতো। তো ওই মাঝে আবার আমি আর একটা মেয়ের লাইক করি, তো ওর সাথে আমি, ও ঢাকা থাকে, ওর আমি ফোন করে বাড়িতে নেই, স্কুলে ভর্তি করাই, ওর টাকা থাকে না, স্কুলে ভর্তি করানোর জন্য যে টাকা লাগে সব টাকা আমি দিই। ওর নাম হলো জেরিন। তো ওই সময় একটু ওর সাথে আমার ফোনে কন্টাক্ট হয় কন্টিনিউ। ওর সাথে একটা, মানে যে কোনো ভাবে একটু ঝগড়া লাগে, ঝগড়া লাগার পর ওর সাথে আমার সম্পর্কটা কাট হয়ে যায় জেরিনের সাথে।
জেরিনটা কে ছিল?
জেরিনটা ছিল, ওটাও আমার পাশের বাড়ি, ওই প্রতিবেশী হিসাবে স্বাস্থ্য বোন আর কি। তো ওর সাথে সম্পর্কটা যখন কাট হয়ে যায় তখন আমি বেশ কিছুদিন, মানে ই থাকি, স্টপে থাকি, যে কারোর সাথে আর কোনো সম্পর্ক করব না।
এটা মানে জেরিনের সঙ্গে আপনার হচ্ছিল, তার আগে টুম্পা সাজে সেজে গুজে এসে আপনার বাসায় ভর্তি, মানে আপনার তার আগে একটা মেয়েকে ভালো লাগতো, সে মেয়েটা হচ্ছে জেরিন, তাই তো?
জি জি।
ওকে, জেরিন কেও পার্শ্ববর্তী ফ্যামিলি?
ওকে, পার্শ্ববর্তী, দুইটা বাড়ি পরই।
ওকে,
তো ওরা, ওদের ফ্যামিলি মেম্বাররাও জানতো যে আমি ওরে খুব লাইক করি।
ওকে,
তো ওর সাথে ঝগড়া হওয়ার পর ওইগুলো বন্ধ হয়ে যায় সব। পরে আমি নিয়মিত মানে পড়ালেখায় মনোযোগী হই, পরে ক্লাস টেনে তখন তখন আমি এসএসসি পরীক্ষা দেব। তা কিছুদিন আগেই মানে আমার বাবা ইন্টেকাল করেন, এটা হলো ডিসেম্বরের 18 তারিখ বেলা 12টার দিকে। আমি প্রাইভেট পড়ে মানে নগরকান্দা থেকে আমি যখন প্রাইভেট পড়ে আসছি, আসার কিছুক্ষণ পরে বাবা দেখি অসুস্থ, আগে থেকে অসুস্থ ছিল, তার শ্বাসকাশ ছিল। তো অসুস্থ হওয়ার পর পরে উঠানে শোয়ায় রাখছে রোদ্রে, আমি পাশে যাই বসলাম, অনেক কথা বললাম, বাবার পা ধরে মাপ চাইলাম যে আব্বু তুমি অনেক কিছু কইছি, অনেক কিছু ই করছি, তুমি
বুঝতে পারছিলেন যে মারা গেছে,
মাফ করে দিও। পরে কিছুক্ষণ পরেই আমার আর ওই যে সৎ একটা বড় বোন, সেও মাথার কাছে বসা, সেও অনেক কথাবার্তা বললো। পরে ওখানেই মানে 5 মিনিট, 12:05 বাজে তখন তার ইন্তেকাল হয়। পরবর্তীতে এভাবে কয়েকটা দিন কাটে, তারপরে আমার তার কিছুদিন পরে আমার এসএসসি পরীক্ষা শুরু, মানে ফেব্রুয়ারিতে এসএসসি তখন শুরু হলো আমার। তো এসএসসি পরীক্ষা দেই, মাঝেই দেখতাম ওই টুম্পা, যে ওই টুম্পা এসে মানে আমার বাসায় বসে থাকতো, আমি পড়তাম জানলার সামনে, ওই জানলার সামনে আমার বাসাটা ছিল রাস্তার সাইডে, জানলার সামনে আবার কিছু ঘাস ছিল, মানে এক ধরনের ওই যে শাক বলে দেয় আর কি, ওই ধরনের ঘাস ছিল, ও আইসে ওইগুলো সেজে গুজে কোনো দরকার নাই, তারপর আইসে ওইগুলো খুঁড়তো একটু প্রভাবশালী আর কি। তো আমাদের আবার
প্রভাবটা শুরু করে দিলেন,
আপনার
কি ক্লাসমেট ছিল নাকি মানে একই বয়সে?
ছোট থেকে ক্লাসমেট ছিল, তো পরে আবার আমি কিছু গ্যাপ দিয়ে পড়ালেখা শুরু করি,
তখন মানে ও আগায় যায়,
ও আগায় যায় না, ও বাদ দিয়ে দেয় পড়ালেখা।
ও আচ্ছা, বয়সে কি ছিল মানে সমান ছিল নাকি আপনার যে ছোট ছিল?
আমার থেকে 5-6 বছরের ছোট,
ছোট ছিল। ওকে বলেন, তারপর?
তো তখন আর কি ওই এরকম চলতে থাকে কিছুদিন, পরে পরীক্ষা যে কালে শেষ হয়ে গেল, তার মাঝে আমার মানে একটা স্মৃতি, সেটা হলো আমাদের ঘরের সামনেই, আমার বাসাটার সামনে একটা বড়ই গাছ, কুলু বড়ই গাছ, তো ওটা অনেক বড়ই ধরতো।
আচ্ছা,
ওই ফেব্রুয়ারি মাসে ওই বড়ই গুলা পাকে তখন, ওই সময়টাতে ওই গাছে একটা মধুর মৌমাছির চাক পড়ছে, তো ওই মৌমাছির চাক পড়ছে, বড়ই গুলা কেউ ভয়তে ধরে না, পাইকে একেবারে টষ্টসা হয়ে রয়েছে। ওই সময় আর কি ও আর কি আবার ওই গাছে মানে ফল খাইতে খুব
পছন্দ করে,
পছন্দ করতো। তো আমরা গেছি, আমার মা আমার সাথে গেছে, আমি পরীক্ষা দিতে গেছি, মা বাইরে ই করা, পরীক্ষা তখন শেষের দিকে, এটা আমার বেশি স্মরণে নেই যে কোন পরীক্ষায়। তো ওরা আবার আমাদের উঠানে ধান নাড়তেছে, আমাদের উঠানটা ওই আমাদের মহল্লার ভিতরে সবচেয়ে বড় উঠান আমাদের।
আচ্ছা,
আমরা মানে ওই সময়কার অর্থনীতিতে অনেকটা আগায় ছিলাম।
আচ্ছা,
তো ওই ওরা ধান নাড়তেছে, তো বড়ই দেখা ও গাছে উঠছে, মৌমাছির চাকে মৌমাছি যে কামড়াবে এ কথা আর ভাবে নাই, গাছে উঠে ওই বড়ই খেতে গেছে, চাকের কাছে একবারে খুব সুন্দর বড়ই, ওইটা যখন পারতে গেছে ওরে কামড়ান শুরু করছে, ওই তো লাফায় একবারে দৌড় শুরু করছে। পরে আমরা বাড়ি এসে শুনলাম, মা শুনলো যে এরকম
টুম্পাকে
টুম্পা এরকম করছে। পরে একজন মাকে বললো, আমার এক খালাতো ভাই হয় পাশের বাড়ি, মানে খালাতো ভাই বলতে ওই যে মানে আমার সৎ খালাতো ভাই আর কি, যা বলা যায়। তো সেই খালাতো ভাই মারে বলছে, আপনার গাছের বড়ই এরকম ও খায়, আপনি মানা করতে পারেন না। তখন মা ও পরে আমাকে ওই খালাতো ভাই আমাকে যা বলছে আর কি, আমার সামনে বলে নাই কথাগুলা, পরে কয়েকটি যে ও খাবে না তো খাবে কে, ওই তো খাবে, মানে কথাটা খুব ইয়া লাগছে,
সাপোর্টিভ লাগতেছে আপনার কাছে, মনে হচ্ছে যে কিছু একটা সাপোর্ট দিচ্ছে বা কিছু।
তো ওই কথাগুলা বলার পর ও আর কোনো কিছু বলে নাই, ঠিক আছে, ও আমার কাছেও বলে নাই। পরবর্তীতে পরীক্ষা যখন শেষ হয়ে গেছে, 2-4 দিন হয়েছে, তখন আর কি ওই পরীক্ষার মাঝেই মানে মাকে নাকি ওই যে ওর মা মানে টুম্পার মা বলছিল যে তোর ছেলের সাথে আমার মেয়েটাকে যদি নিস তাহলে ভালো হইতো। আমার সাথে খুব
মানে টুম্পার মা আপনার মাকে বলে,
আমার মার সাথে আর টুম্পার মার সাথে খুব ক্লোজ ছিল,
বান্ধবী সম্পর্ক ছিল,
বান্ধবী সম্পর্ক।
ওকে,
তো ওই কথা বলছে, মা বলছে কি ঠিক আছে তোর মেয়ে তো দেখতে শুনতে খারাপ না, নেওয়া যায়, সমস্যা কি, তো তোর মেয়েকে একটু পড়া, আমার ছেলে তো পড়তেছে, তো এই কথা বলছে। ওই কথাটাই ওনার মানে আমি এখন যতটুকু বুঝতে পারি ওই কথাটাই মাইন্ডে লাগিয়ে গেছে, মানে টুম্পার মার মাইন্ডে লাগিয়ে গেছে।
কেন?
যে তোর ছেলের সাথে মেয়ে দিব তাও আবার পড়ালেখাই দিতে হবে।
ও আচ্ছা আচ্ছা,
তোমরা আবার অন্য উগ্র টাইপের লোক এলাকায়, ওনাদেরকে ওনাদের ফ্যামিলি বা ওনাদের পুরা মানে বংশের যারা আছে এরা একটু উগ্র টাইপের,
আচ্ছা
জ্ঞান বুদ্ধি কম, বোঝে না ওই রকম।
ওকে,
তো যাই হোক, পরে আমার চাচাতো ভাই, সে আবার বিয়ের উপযুক্ত, তো মা তারও বাবা মারা গেছে অনেক আগে, আর ফ্যামিলির বড় ভাই যে সে বিয়ে করছে, সেও একটু মানে ফ্যামিলিগত দিক দিয়ে একটু নির্যাতনে আছে, যে বাবিতে ভাত রান্না করে খাইতে দেয় না, তো এরকম মানে ওই বাবি যাইয়া তার বাপের বাড়ি থাকে, ও বাড়িতে থাকে, নিজে রান্না করে খাইতে হয়, খুব কষ্ট করতে হয়, ও বিয়ে করবে, তো মায়ের দেখতেছে। পরে ওই টুম্পার চাচা, এক চাচা, সে আর কি ওরে বলছে যে তুই যদি আমার বাস্তি নিস তাহলে তো তোর ভালো হবে, তোর টুম্পার স্বামীর নাম আর কি, যে ইনায়েত, তো ওই ইনায়েতকে বলছে যে তুই যদি আমার বাস্তি নিস তাহলে তোর ভালো হবে। পরে ও রাজি হয়ে গেছে, দেখতে শুনতে খারাপ না, অনেক সুন্দর চেহারা, তো রাজি হয়েছে। পরে আর কি কথাবার্তায় এক কথায় মানে বিয়ে সেটেল হয়ে গেছে। পরবর্তীতে ওই কথা যখন টুম্পা শুনতে পারছে তখন সরাসরি টুম্পা আমার কাছে আসছে।
ততদিনে কি টুম্পার সঙ্গে আপনার কোনো ধরনের কথাবার্তা হওয়া, লাইক প্রেম
করে? একদিন কথা হয়েছে, সেটা হলো আমার পরীক্ষার মাঝে, একদিন আমার বাসায় আসছে, এসে বলতেছে মানে অনেক কথাবার্তা বলে বলে যে আপনার আপনি তো অনেক মেয়ের সাথে সম্পর্ক করেন, কে বলছে? জেরিনের সাথে আপনার সম্পর্ক না? তখন আমি সম্পর্কটা মানে ওরে লাইক করি, যার কারণে আমি ওইটা এড়াই যাই, বলি না এরকম কিছু না, জেরিনের বড় বোনের সাথে আমার আপু এই হিসেবে ওর সাথে একটু ভালো সম্পর্ক, বড় আপা এই হিসেবে কথাবার্তা বলি ওদের সাথে, তো ওখানে এড়াই যাই কথাটা। তখন আর কি ও বলে যে আপনার আমার খুব পছন্দ হয়।
ওই নিজে বলে?
ও নিজে বলে।
তো আপনি কি বললেন?
আমি বললাম আমারও তো তোমাকে খুব পছন্দ হয়, তুমি করে বললাম আমি, তো নাম ধরেই ডাকতাম আমি সবসময়, তো ওই সময় তুমি করে বললাম।
তখনও কি কেউ জানতো যে এইরকম একটা সিম্পল ঘটনা বা এই ধরনের একটা মেলামেশা শেষ পর্যন্ত এই ছেলেটাকে এত বড় একটা ধাক্কার মুখে ফেলবে, গ্রাম ছাড়া করবে এবং সে এখন গ্রামে যেতে পারবে না? ঘটনার কেবল শুরু হয়েছে মাত্র। আমরা কিছু কিছু অপরাধ, আমি সবসময় বলি যে অপরাধের ব্যাকগ্রাউন্ড থাকে, অফকোর্স থাকে, কিছু কিছু অপরাধের ব্যাকগ্রাউন্ড আসলে এতটাই বেশি নাজুক থাকে যে সেটাকে আসলে ব্যাকগ্রাউন্ড বলাটাও খুব মুশকিল। আমরা সামনের দিকেই বলছি। জি, আপনি যেটা বলছিলেন যে এক ধরনের ভালো লাগা সেটা আদান প্রদান হয়ে গেছে দুজনের মধ্যে, তো সেই অবস্থায় আপনাকে এসে বলছে যে তাদের তার বিয়ে ঠিক হয়েছে বা কিছু একটা, রাইট?
হ্যাঁ হ্যাঁ। তখন আমার আমি ঘরের ভিতরে বসা জানলার সাইডে সকালবেলা, হ্যাঁ সকালবেলা ও আমার এসে বলতেছে যে আপনি কি আমারে নেবেন, আপনি কি আমার বিয়ে করবেন? বলছি হঠাৎ এই কথা কেন? পরে বলে আমার এরকম বিয়ে ঠিক করতেছে, তা আপনি যদি আমাকে সত্যি পছন্দ করেন বা ভালোবাসেন, যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে। তখন আমি বলি হ্যাঁ যাও, তোমার কাকির কাছে যাও, আমি যোগাযোগ অবশ্যই করব।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স কত হবে, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি মাত্র।
এসএসসি পরীক্ষা দিয়েছেন মাত্র এবং মেয়েটা আপনার চেয়ে 5 বছরের ছোট?
হ্যাঁ।
তাহলে তো ওর বয়স মাত্র 10-11 বছর।
10-11 বছর না, ওর তখন বয়স 14 বছর।
14 বছর?
জি জি।
ওকে।
আর আমি আবার একটু ওই যে মাঝে গ্যাপ দিয়েছি, যার কারণে আমার বয়সটা মানে সার্টিফিকেটে যদিও একটু কম,
কিন্তু আমরা আসলে বেড়ে গেছে,
আসলে বয়সটা একটু বেড়ে গেছে।
ওকে। যাই হোক, দুজনেই অপ্রাপ্ত বয়স্ক ছিলেন বিয়ের জন্য। ওকে।
তখন আমি বলছি ঠিক আছে, তোমার ওর এক কাকির কথা বলছি, ওর এক কাকি ছিল আসমা নাম, বললাম আসমা কাকির কাছে যাও, আমি কথা বলবো না। পরবর্তীতে আমি আসমা কাকির কাছে যাই, বলে পরবর্তীতে আসমা কাকি আয়েশা আমার ডাইকে নেয়, কিন্তু বিষয়টা আমার মা ফিল করতেছে, মা ফলো করতেছে আমাদেরকে, যে ওরা কি এরকম কথা বলে কেন, মা তো সব জানে, আমি তো কিছুই জানি না, আমি তো মানে পড়ালেখায় মন, আমার অত বাইরে কোনো মন নাই, পরীক্ষা চলতেছে, তো মা এগুলো ফিল করতেছে খুব। তখন আসমা কাকি যখন ডাকতে আইসে তখন বলে কি হয়েছে, আমাদের মা প্রশ্ন করতেছে কি হয়েছে, আমি কই না কো কিছু তো হয় নাই।
আসমা কাকিটা কে ছিল?
আসমা কাকিটা টুম্পার হলো স্বাস্থ্য চাচি।
আচ্ছা, সে এসে আপনার সঙ্গে কথা বলছে এই বিষয়টা নিয়ে?
ডেকে নিতেছে আর কি।
ডেকে নিচ্ছে? ওকে।
তাদের বাসায়, পাশের বাসা আর কি, তো ওখানে ডেকে নিছে। পরে ঘরের ভিতরে আমার আর ওই টুম্পারে বসতে দিছে। পরে টুম্পা আমার বলতেছে সত্যি কি আমার নিবে?
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.3 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেবো, আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kbr.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কেবিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। প্রিয় শ্রোতা, জীবনের গল্প পার্ট 3 বইটি বাজারে চলে এসছে, বইমেলাতে আপনি সংগ্রহ করতে পারবেন। বইমেলায় এনেছে বর্ণপ্রকাশ, এবং অমর একুশে বইমেলার বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212। আমি আবারও বলছি 212।
আপনি যদি ঘরে বসে বইটি পেতে চান তাহলে আপনি rakumari.com এ ফোন দিতে পারেন। তাদের ফোন নাম্বারটি হচ্ছে 16297। আরো একবার বলছি 16297। অথবা ফোন করতে পারেন, আরো একটি নাম্বার রয়েছে 01840521797। আমি আরো একবার বলছি 01840521797। এছাড়া আপনারা ফার্ম গেটের UCC বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে জীবনের গল্প পাঠ ফ্রি বইটি সংগ্রহ করতে পারবেন। খুলনার বন্ধুরা যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন নেট থেকে, তাদের জন্য বলি খুলনার বইমেলাতে বর্ণ প্রকাশের স্টল নাম্বার হচ্ছে 77। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
মঞ্জুর ফরহাদের জীবনের অপ্রিয় সত্য আমরা শুনছিলাম। প্রিয় শ্রোতা, ফরহাদের কাছে আমরা আবারও ফিরতে চাই। ফরহাদ, আমরা যেখানটায় ছিলাম তারপর
টুম্পা আপনাকে জিজ্ঞেস করছে যে সত্যি তাকে আপনি নিবেন কিনা।
তখন ও আমার পাশে বসে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি সত্যি আমাকে নিবেন নাকি নিবেন না। ওর চোখে খুব মানে বুঝতে পারতেছি যে খুব কষ্টে আছে, কান্না মানে চোখ দিয়ে পানি আসতেছে এরকম। তো আমি বললাম হ্যাঁ তোমার নিব এটা 100%, কিন্তু কাকির একটু কষ্ট করতে হবে। পরবর্তীতে কাকি একটু বাইরে গেছিল, পরে কাকি আবার আসে, এসে বলে যে ঠিক আছে তুই নিবি সত্যি, তাহলে আমি কথা বলবো। আপনি যদি রাজি করাইতে পারেন ওর বাবাকে। আমি জানি ওর মা খুব মানে একটু ই টাইপের,
রাগি
টাইপের আর মানে জেদি। তো আমি বলি, বলার পর ঠিক আছে আমি কথা বলবো। কাকি বললো আর কি আমি কথা বলি, অবশ্যই ওরে আমি রাজি করাবো, ওর মাকে আমি রাজি করাবো। পরবর্তীতে আমি বললাম ঠিক আছে রাজি করান, আমি একটু এসে যাবো, নগরকান্দা যাবো, হাটে যেতে হবে, আমার ফিজ বিক্রি করতে হবে। তো আসছি, আসার পরে ওই সময় 2টা বা 3টা বাজে, ও আমাদের বাসায় বসে রয়েছে।
টুম্পা
আমাদের বাড়িতে বসে রয়েছে, বাড়িতে আমাদের বাসা থেকে যাচ্ছে না। পরবর্তীতে যখন যাচ্ছে না, আমি এসে সরাসরি ঘরে ঢুকে গেছি, মানে আমার বাসায় ঢুকছি। ঢুকার পরে মাকে বলছি মা আমার খাবার দাও, কক্ষ দেওয়া লাগছে। পরে মা আমার খাবার দিছে, ও উঠানে দাঁড়ানো। পরে মা ওকে বলতেছে যে যাও মা যাও, এই তো কম করলাম না, কিন্তু তুমি তো আমার বউই হয়ে আসতেছো, তুমি আমার হয়তো ফরহাদের বউ না হতে পারলা, কিন্তু আমার অন্য এক ছেলের বউ তো হচ্ছো। যাওয়ার পরে এর মাঝে অনেক ঘটনা ঘটছে, এটা আমি জানি না, পরে শুনতে পারছি আমি। আমি যখন হাঁটে গেছি তখন ওই ও আয়সা আমাদের বাসায় বসে রয়েছে, ওর মা টের পাইয়া ওর মা আসছে, আয়সা ওরে মায়ের ধরে নিচ্ছে যে তুই কেন আমার কথায় রাজি হবি না। তারপরে ও মানে নাই, আবার আসে তখন ওই যে আমার বাসা থেকে যখন মা আমার এই কথা বলছে, এর মাঝে আবার আগের ওই যে ও যে কথা বললো তার আগে আবার আমার চাচাতো ভাই আমার এটাই কিনেছে। ওই যে সকালে এসে ও বললো আমারে যে আপনি কি আমারে নিবেন কিনা, তার আগের দিন রাতে আবার আমারে বলছে ওর এই আমার চাচাতো ভাই আমার এটাই কিনেছে। এটাকে নিয়ে বলতেছে ফরহাদ ওর এরকম আমার তো বিয়ে করার দরকার, আমি তো মেয়ে দেখতেছি, তারপর আবার আমাদের গোষ্ঠীটাকে মানে আমাদের গোষ্ঠীটাকে এলাকায় কেউ দাম দেয় না, গোনে না, তো এই ক্ষেত্রে আমাদের গ্রামের একটা প্রভাব দরকার, তো ওদের সাথে যদি আমরা আত্মীয় করি আমাদের গ্রামে একটা প্রভাব আসবে।
কে বলেছে এটা?
এটা বলতেছে আমার চাচাতো ভাই।
কাকে বলছে? আপনাকে?
আমাকে বলতেছে।
ওকে,
যখন এই কথা বলছে, বলার পরে আমি হ্যাঁ ঠিক আছে
টুম্পাকে বিয়ে করার ব্যাপারে,
হ্যাঁ টুম্পাকে বিয়ে করার ব্যাপারে বলতেছে, টুম্পা ওদের তো আমি বিবাহ করতে চাই, তো এটা কেমন হয়? আমাকে যে বেশ ভালো হয়, খারাপ হয় না, মানে আমার তো ভিতরে আমার তখনই ই শুরু হয়ে গেছে কি বলে, কিন্তু আমি মুখে বলতেছি যে ভালো হয়। পরে কথা বললাম বাইরে এসে, ওখান থেকে বেরোয় এসে পরে আবার আমার মাকে বলি যে ইনায়ত ভাই এরকম বললো, তুমি একটু কাজ করো, ওর বাবা মার কাছে যাও,
টুম্পার বাবা মার কাছে।
হ্যাঁ, টুম্পার বাবা মার কাছে যাও তুমি। পরে আমার মাকে কাছে যে কি করছো এখনই, তোর এই বছরে তোর বাবা মারা গেল, এখন পর্যন্ত চার মাস দুই তিন মাস যাইতে পারলো না, তুই এখন বিয়ে করবার চাস। আমি বললাম যে দেখো আমি ওরে খুব লাইক করি, মানে ওরে খুব ভালোবাসি, তো তুমি একটু উপকার করো আমার। পরে মা বলে ঠিক আছে তোর সাবাতে আমার সাবা। পরে মা যায় এদিক দিয়ে, কিন্তু মারও কিন্তু ওরে পছন্দ, টুম্পারে খুব পছন্দ করে। তার মাঝে আর একটা কথা এসেছিল যে আমার নানি সেও ওরকম মারে বলছে যে খরাদের সাথে যদি ওরে আনিস খুব ভালো মানাবে। তো এই ক্ষেত্রে মানে ওই যে ফ্যামিলি সাপোর্ট পুরাটাই আমার পক্ষে আর কি। তো আমার মাকে পাঠাই, পরে মার কাছে, মা ওদের বাড়িতে বাসায় যায়। যাওয়ার পরে আর কি ওর মাকে যখন বলে, ওর মা আর ওর আব্বা এক জায়গা বসা ও পাশে, ওর মাকে বলে, বলার পরে বলে যে তুই যদি আরেকদিন আগে আসতি তাহলে হয়তো সম্ভব ছিল।
এটা ওর মা বলে,
ওর মা আর ওর আব্বা বলতেছে তো তোর বাসুরির ছেলে ইনায়তের সাথেই তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি করবো আমরা, আমরা ওয়াদা দিয়ে ফেলাইছি আর কিছু করার নাই। তখন মা আর কিছু না বলে চলে আসে। পরে আর একটা কথা বলে যে তোর ছেলে তো আরো আছে, আমার মেয়েও আরো আছে, তোর ছোট ছেলের সাথে আমার মেয়ে দিব,
ছোট ছেলের সাথে
অন্য মেয়ে দিব,
অন্য মেয়ে দিব, মানে আপনার সঙ্গে না,
আমার সঙ্গে না, অন্য মেয়ে দিব। এই কথা যখন বলে তখন মা চলে আসে, মানে এটা একটা সান্ত্বনা মাত্র। তখন মা চলে আসে, মা এসে আমার এগুলো বলে। পরবর্তীতে আমি কি করব, আমি একটু হতাশ, আমি এরকম শুয়ে রয়েছি, শুয়ে আমি চিন্তা করতেছি যে কি করা যায় আমার। পরে ওই দিন তো গেলই, পরে সকালে ওই খবর শুনলাম, শোনার পরে মানে খুব নিজের কাছেই কষ্ট লাগতেছে। তারপরে ওই তখন আর কি ওই আমি নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গেলে পরে আমার একটা বন্ধু ছিল ওই যে সৎ ভাইয়ের খালাতো ভাই, যে তো ওর নাম হলো রানা, রানা আর মামাতো ভাই আর একটা আবার ওর নাম হলো সাইফুল, ও এখন বিদেশে আছে। তো ওর ওরা দুইজন আমাকে ধরে, তোর সাথে যাইতে চাই টুম্পা, তাই তুই নিবি না কেন। পরে আমার নিয়ে যায় একেবারে আমাদের মানে গ্রামের সামনে বিল, বিলের ভিতরে নিয়ে যায়, বোঝাইতে থাকে। আমি তখন ওদেরকে, আমি তো এদিক দিয়ে ব্যর্থ হয়ে গেছি, আমার চেষ্টা তো ব্যর্থ হয়ে গেছে,
মানে বাবা আমার দিক থেকে হচ্ছে না কাজ,
কোনো কাজ হচ্ছে না। তখন আমি ওদেরকে বোঝাইতে চাই যে আমি নেবো না, তো ওরা আমারে বোঝাইতে থাকে যে নিবি না কেন,
বন্ধু হিসেবে,
বন্ধু হিসেবে বোঝাইতে থাকে। ওই আমার যে মামাতো ভাই আর কি সাইফুল, পরেও আমারে বোঝাইতেছে দেখ আমার কাছে কান্নাকাটি করছে, ও তোর অনেক ভালোবাসে, আর তুই যদি ওরে নিস তাহলে তোদের গ্রামে কেউ কিছু বলতে পারবে না, দেখ আজকে তোর সৎ ভাই বড় ভাই কবির, আমার বড় সৎ ভাই যে নাম সে হলো কবির, তো তাদের অনেক ক্ষমতা, তোদেরকে মারে ধরে, আর তোদেরকে যখন মারে তখন মানে নির্যাতন করে তখন কিন্তু আমার, আমরা কিন্তু তোর হয়ে যাইতে পারি না, তখন কিন্তু আমরা তার আপন মামাতো ভাই, সেই হিসেবে আমরা তার তোর বড় ভাই কবিরের হয়ে যাওয়া লাগে আমাদের, কথা বললে তার পক্ষে বলা লাগে, আমরা তোর পক্ষে বলতে পারি না, যত ওই বন্ধু থাকি আর যাই থাকি, এটা সত্য কথা যেটা সেটাই আর কি। তো তুই যদি আজকে টুম্পারে নিস তাহলে ওর বাবা মা এখানে অনেক ক্ষমতাশালী, আমার কাছে অনেক ক্ষমতাশালী ওরা, তো তুই এখানে একটা সাপোর্ট পাবি। তো সেক্ষেত্রে আমার ওই রানা যে সেও এরকম বলতে থাকে। পরবর্তীতে আমি বলি ঠিক আছে তোরা যদি আইনে দিতে পারিস তাহলে আমি নিব। পরবর্তীতে সাইফুল আর কি যায় ওদের বাসায়, আমারে বলে যে টুম্পারে আমরা রাত্রে বাগায় নিয়ে আসবো, তাই তুই শুধু একটা রাত অন্য জায়গা থাকবি, তারপরে যা হয় আমরা দেখবো,
টুম্পাকে সাথে করে,
টুম্পারের সাথে করে একটা রাত থাকবি, তাহলে বিয়ে বানচাল হয়ে যাবে, তখন তোর সাথে আমরা বিয়ে দিয়ে দিব। তো এরকম বলতে থাকে। পরবর্তীতে ওরা যায় টুম্পা, তখন আর কি ওর কাছে না স্বীকার করে,
বাইরে যাবে না,
সে এইভাবে যাবে না। তার আগে একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে টুম্পার মা টুম্পাকে ই করছে, কোরআন শরীফ ওর মাথার পর দিছে, ওর মাথার পর দিয়ে বলছে হয়তো তুই ইনায়েতে বিয়ে করবি আর নইলে আমার মনামত দেখবি তুই কি করবি।
ওকে ওকে,
তখন আর কি ইমোশনাল, তখন ও বলছে ঠিক আছে তাই আপনি রাজি আছি।
আচ্ছা,
তখন আর কি ওই যে যখন সাইফুল ওর বাসায় যায় রাতে সন্ধ্যার দিকে, পরে ও বলে যে মামা এটা আর কোনো সম্ভব না।
আচ্ছা,
তখন ও চলে আসে, আসার পরে আমারে বলে এই কথা। তখন আবার ওর যে বোন বাড়ি মানে টুম্পার কাকি আবার হলো আমার ওই মামাতো বোন, মামাতো ভাই সাইফুলের বোন, আপন বোন, তো ওদের বাসায় আমি যাই।
আচ্ছা,
ওই সাইফুল আর আমি যাই, যাওয়ার পরে বসি, যাই বসার পরে বলতেছে কাকি বলতেছে আর কি আমার তো মামাতো বোন, সেই হিসাবে আমি আফা বলি তারে, আর টুম্পার তো আপন মানে চাচাতো চাচি, সেই হিসাবে আমি যাই বসি, বসার পর কাকিকে কিরে খরা তুই বলে টুম্পারে নিতে চাইস, হ্যাঁ নিবার তো চাইছিলাম কিন্তু আপনারা তো দিলেন না। এবার কথাবার্তা বলতে বলতে পরে করছি যে যাক গে এখন ওর বা ওর মা হলো মানে মেন, ওর মা দিবে না, ওর আব্বা রাজি ছিল।
আচ্ছা,
তার আগে আবার ওই যে আমি যখন মারে পাঠাই যে মানে ও আমাদের বাসায় এসে বসে রয়েছে, তখন ওই ওই দিন আবার আমি ই করি আপনার ওই ওর চাষা দুই চাষার আমি হাত পায়ে ধরি।
হ্যাঁ, আপনি আপনার নামটা বলে প্রশ্নটা করুন।
আমি আবি। কি বিয়ে ভাই, আমার মনে হচ্ছে স্টোরিটা এক জায়গায় থমকে আছে, একটু বোরিং লাগছে, এটা আর একটু সামনে আগানো দরকার।
এখানে আপনি যেটা বলেছেন লিসনার্স, এখানে আজকে লিসনার প্যানেল থেকে যিনি আছেন একটু আগে যে কোশ্চেনটা উনি করছিলেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইট ইজ সামথিং বোরিং, বাট ওর চেষ্টার জায়গাটা ইম্পর্টেন্ট, কজ সামনে যখন আমরা যাব তখন অনেকগুলো কোশ্চেন রেইজ হবে যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার না করি, যে কারণে আমাদেরকে একটু হলেও মনোযোগ দিয়ে শুনতে হচ্ছে একটু ধৈর্য ধরে, কজ সামনে আসলে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন। বলেন তারপর।
এখন পরে যখন আমি ওদের হাত পা ধরি তখন ওর মাই রাজি হয় না, বাকি সবাই রাজি হয়ে যায়।
আচ্ছা,
আমার সাথে দেওয়ার জন্য সবাই রাজি হয়ে যায় যে এটা আমরা ঘুরাই দিব, ডেট ঘুরাই দেব, বলবো যে বিয়ে দেবো না, তোর একদিন পরে ওর সাথে আমরা বিয়ে দিয়ে দেবো।
আচ্ছা,
এরকম।
কিন্তু ওর মা কোনোভাবে রাজি হয় না।
ওর মা কোনোভাবে রাজি হয় না, এবং তারপরে যখন ওই ওই যে আপুর বাসায় আমি কথা বলতেছি, পরে আমি কথায় কথায় বলে ফেলি যে একদিন হইলেও টোম্পারে আমি নিয়ে যাবো।
এটা আপনি কথায় কথায় বলে পারেন?
বলে ফেলি।
নোট অন দিস পয়েন্ট। ওকে,
যখন এই কথাটা বলি ওই কথাটা ফলাও ভাবে ওইটা প্রচার হয়ে যায় ওদের ফ্যামিলি মেম্বারদের মাঝে, প্রচার হয়ে যায় যে ফরহাদ বলছে একদিন হইলেও টোম্পারে নিয়ে যাবে। যখন এই কথাটা প্রচার হয়ে যায় তারপরে ওরা তেমন ই করে না, গ্রান্ট করে না,
পাত্তা দেয় না যেটাকে বলে।
হ্যাঁ, পাত্তা দেয় না। আমি তো মানে ইমোশনাল, পরে আমি চেষ্টা করলাম যে একটু দেখি, যেহেতু বাল্য বিবাহ হচ্ছে ও তো বিয়ের বয়স হয় নাই, সেক্ষেত্রে আমি একটা দারোগার নাম্বার ছিল আমার, তো তার সাথে আমি ফোনে কথা বলি। সে বলে কি ঠিক আছে, আপনি যদি এরকম সমস্যা মনে করেন তাহলে আপনি থানায় জানান, অভিযোগ করেন, পার্সোনালি তার সাথে কথা বলি।
আচ্ছা,
সে আমাকে পরামর্শ দেয় আপনি অভিযোগ করেন থানায়, তারপরে আমরা জায়গা বন্ধ করে দিতে পারবো।
ওকে,
পরবর্তীতে আমি আবার চিন্তা করি যে ওর ফ্যামিলি তো আবার অনেক ক্ষমতাশালী, আমাদের কেউ নাই, এখানে আমি নির্যাতন তাহলে আবার ডাবল নির্যাতন বাড়বে আমার।
আচ্ছা,
তো সেক্ষেত্রে আমি আর ওই দিকে যাই না। পরবর্তীতে আবার রাতেও যাই ওর চাচার পায়ে ধরি, হাতে ধরিয়া পরে বলি, পরে ওর চাষা বলে কে আবার যাই দেখি আমরা। পরে ওর দুই চাষা যায়, যাই ওর মারে বোঝানোর চেষ্টা করে, ওর মা ডাইরেক্ট
না করে দেয়,
না করে দেয়। তারপরে আবার আমি একটু আগাইয়া যাই যে যাই দেখি টুম্পা কি বলে। পরে টুম্পা ওখানে ওই যে ওর মাথায় তো কোরআন শরীফ দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে টুম্পা বলতেছে যে মানে ওর চাচারা বলতেছে যে টুম্পা কি বলে সেই কথাটা আমরা নিব, টুম্পা যদি বলে ফরাদের সাথে যাবে তাহলে আমরা ফরাদের সাথে দিয়ে দেবো। তখন আর কি টুম্পা বলে যে না, আমি কই ফরাদ ভাইয়ের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই, মিথ্যা কথা। একটু দৌড় দেওয়ার চেষ্টা করি, তখন তখন ওই যে ওর সামনে আবার ইট রাখা, বালু রাখা, একটা ইট ধরে, ইট ধরে আমার ইট লাগাইতে যায়। পরে দু একজন লোকে ঠেকায় যে না ইট মারা যাবে না, ও আইসে ঠিক আছে বল, বুঝছে হয়ে যাবে, এই সমাধান হয়ে যাবে। পরবর্তীতে আমি যখন চলে আস, ওর আম্মু বলতেছে যে ওর সাথে যদি তোমরা দিতে চাও তাহলে আমি নিজের মাথা নিজে ভেঙে ফেলবো, এবং ইট যে ইটটা আমার মারার জন্য নিছিল ওইটাই আর কি মাথায় গোটা নিবার যায়।
ওকে,
তখন আর কি সবাই ফিরে যায়। পরে আমার আইসা অনেকে বোঝায় যে এটা করা ঠিক হবে না, থাক যা হবার হয়ে গেছে তুমি ভুলে যাও, ওরা ওদের জীবনে ফিরে থাক।
আচ্ছা,
পরবর্তীতে আমি আসলে আমার দিকে আমি ফিরে চলে আসি,
মেনে নিলেন আপনি বাস্তবতা?
আমি মেনে নিলাম। আমি একটু মানে ওই যে আমার তখন আবার একটা বক্স ছিল, ওই বক্সে কিছু গান টান চালালাম, মানে মনের দুঃখে আর কি, মনির খানের কিছু গান টান শুনলাম, তারপরে ওইভাবে ক্ষান্ত রইলাম কয়েকদিন পর, আস্তে আস্তে মেনে নিলাম আর কি। তো এইভাবে কিছুদিন কাটার পর ও আমাকে একদিন ফোন দিল, হঠাৎ একদিন মানে এই ঘটনার প্রায় দুই মাস পরে আমার একটা ফোন দিল।
আচ্ছা,
ফোন দেওয়ার পরে বলতেছে আপনি কি ফরহাদ ভাই? আমি কই কি,
ওর কি বিয়ে হয়ে গেল?
হ্যাঁ, বিয়ে হয়ে গেল।
কতদিন পরে বিয়ে হলো?
ওই যেদিন সকালে আমি ওইরকম ই করলাম ওই পরের দিনে আর কি বিয়ে হলো।
ওই সময়টাতে আপনি কোথায় ছিলেন?
ওই বিবাহের দিন আমি আমি দেখতেছি ওদের বাসায় রান্না হচ্ছে, ওদের বাসায় বলতে ওদের আবার জমিটা একটু মানে বাড়ির জায়গাটা একটু কম, আমার ওদের বাড়ির জায়গার পাশে আমাদের একটা বিটা আছে, আর পাশে আবার আমাদের পুষ্পিনী, ওখানে আমার মোটামুটি ভাবে আমাদেরই মানে জায়গা বেশি আর কি। তো আমাদের বিটা ভিতরে আইনে ওরা রান্না করতেছে।
আচ্ছা,
এটা আনুষ্ঠানিকতা না, মানে হুট করে এই যে বিয়েটা বলে।
যার সঙ্গে বিয়ে হচ্ছিল সে কি আপনাদের এই সম্পর্কের ব্যাপারটা জানতো? যেহেতু আপনাদের আত্মীয়।
সে মানে আমার তো মানে চাচাতো ভাই, সে
সব জানার কথা, তার
সব জানতেছে সে, কিন্তু গ্রান্ট করতেছে না।
ওকে ওকে,
সে গ্রান্ট করতেছে না কথাগুলো।
ওকে, ওকে, আপনি আপনার নামটা বলে প্রশ্নটা করুন।
আমি সোহেল রানা, আমার প্রশ্ন হচ্ছে আপনি এই বিষয়ে আপনার কাজিনের সাথে কথা বলেছেন কি?
আচ্ছা, আমাদের একজন লিসনার আপনাকে প্রশ্ন করেছে, যিনি আজকে প্যানেলে আছেন, যে আপনি চাচাতো ভাইয়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন কিনা, যেহেতু আপনারই আপন চাচাতো ভাই।
আমার সাথে শুধু ওই কথাটাই হয়েছে, ওই যে চাচাতো ভাই আমার ডাইকে নিয়ে যে কথাটা বললো যে আমি ওকে বিয়ে করতে চাচ্ছি, অতটুকুই কথা হয়েছে।
আপনি আপনার ওপিনিয়নটা জানাননি?
না না, আমি আমার দিক থেকে জানাই নাই কিছু। আমি দেখতেছি পরে অনেক মানুষ আমার অনেক কথা বলতেছে, অনেকেই অনেক কথা বলে, আমি ওটা ই করি না, যাজ্ঞা যা হবার হয়ে গেছে। এইভাবে কয়েকটা দিন কাটে যাওয়ার পরে ওই যে ফোন দিল, ফোন দিয়ে ওই কথা বললো আমারে যে আপনি কি ফরহাদ? আমি বলি আপনি কে? ওরা বলে যে আমি টুম্পা বলতেছি। যখন বলে টুম্পা বলতেছি, আমি বলি যে ঠিক আছে আপনি আর আমাকে ফোন দেন না।
আচ্ছা,
ফোনটা রেখে দিই।
দুই মাস পরের ঘটনা?
হ্যাঁ, দুই মাস পরের ঘটনা। পরে ফোনটা রেখে দেওয়ার পর ওই ফোনটা দিছিল হলো ওর খালার মোবাইল।
ওই সময় আপনি কোথায়? দুই মাস পরে?
আমি বাড়িতেই।
বাড়িতে? তো আপনার চাচাতো ভাইয়ের বাড়ি আপনার বাড়ি থেকে কত দূর ছিল?
একবারে আমি যে বাসায় থাকি, মানে যে ঘরে থাকি, সেই ঘরের থেকে সর্বোচ্চ আট হাত ফাঁক হবে। আমাদের মানে বাড়ি থেকে বেরোনের দুইটা পথ ছিল, দুই সাইড দিয়ে আমাদের, ওই আমি অন্য পথ ইউজ করতাম, ওই সাইড দিয়ে যেতাম না কখনোই।
ঠিক আছে, তো দুই মাস পরে ফোন দিয়ে বলতে আপনি কি ফরহাদ?
হ্যাঁ, আমাকে বলতেছে ফরহাদ। ফোনটা রেখে দিই, রেখে দেওয়ার পরে আর কি, পরে ওই কথাটা আমি আমার মায়ের কাছে শেয়ার করি, মা এরকম করে করে খবরদার কখনো ওই দিকে তাকাবি না, মা আমার এই কথা বললো, খবরদার কোনোদিন ওই দিকে তাকাবি না।
আচ্ছা,
তোরে আমি ওর সাথে ভালো বিয়ে করাবো। পরবর্তীতে আমার এক পাশে বাড়ি এক চাচা, সে আমার এটাই মানে মা যায় তার কাছে, বলে বলা বলে আমার এটাইকে নেয়, এটাইকে নেয়ে বলে কি শোন, টুম্পার বাপ মা কি ক্ষমতা, তার সেও ক্ষমতাশালী, ঘরে আরো ভালো নিয়ে তোরে এনে দেবো আমরা, তোরা শুধু একটা ঘর দিয়ে। আমাদের ঘরটা আবার নর্মাল ছিল, ওই যে 1965 সালে একটা ঘর, মানে জোর করে একটা ঘর দিয়েছিল বাবা, সেই সময়ের ঘরটাই ভাঙাচোরা একটু। তো বলে যে ঘরটা ঠিক কর, তাহলে আমরা ভালো একটা বিয়ে করাবো। তো যাই হোক, পরবর্তীতে আর কি ওইটা ওইভাবে ক্ষান্ত হয়। ওই আমার যে ফোন দিছে এই কথাটা ওর চাচার কাছে নালিশ করা হয় যে তোমাদের বাস্তি এরকম আমার মানে ফরহাদ দিয়ে ফোন দিছিল। পর ওই কথাটা বলার পর ও আর কখনোই যোগাযোগ করার চেষ্টা করে না, ও নিজের থেকে ভয় পায় আর কি, যে এরকম বলে দেয় যদি।
আচ্ছা,
পরবর্তীতে ওর একটা সন্তান হয়, এরপরেও আমি যোগাযোগ করি নাই। তো আমার মতো করে আমি চলছি। ঘটনাটা যেটা ঘটলো সেটা হলো আপনার 2015 সালের, এটা হলো আমার আমি মানে ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিলাম, তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে হলো আমি 2013 পরীক্ষা দিয়েই ঢাকায় চলে আসলাম।
আচ্ছা,
ঢাকায় এসে কিছুদিন আমি যে মানে আমাদের এলাকায় আবার একটা নিয়ম, মানে কেউ বেকার থাকে না, সেটা হলো কারণটা হলো আমাদের এলাকার ফলাও ভাবে অনেকেই ওই যে আপনার এই কসমেটিক এর ব্যবসা করে। তো ওখানে আমাদের এলাকায় দুইজন মহাজন, মানে এখানে যারা যাদের দোকান আছে আর কি, দুই তিনজন এরকম আছে, ওনাদের সাহায্যে আর কি ওই সবাই ব্যবসা বাণিজ্য করে, কেউ বেকার থাকে না আর কি। বেকার থাকে না, সবাই এখানে শিক্ষিত অশিক্ষিত নাই, পাশের গ্রামের অনেক গ্রামের লোকজন, আমাদের থানায় অনেক লোক এরকম আছে ব্যবসা করে। তো আমার বিশেষ করে আমাদের গ্রামের বললে চলে যে 80% লোক এরকম আছে যে এই ব্যবসা করছে।
কিসের ব্যবসা এটা?
এটা কসমেটিকের ব্যবসা।
কসমেটিকের ব্যবসা, ওই যে আপনি যেটা বললেন যে ভারে করে করে নিয়ে নিয়ে যে ব্যবসাগুলো করা। ওকে,
বিভিন্ন মানে কসমেটিক এগুলো বিক্রি করার জন্য আসলাম, এসে কিছুদিন বিক্রি টিক্রি করে এরপরে দেশে গেলাম। যাওয়ার পরে এখন মা আবার খুব অসুস্থ হয়ে পড়ে, আমার রেজাল্টের পরের থেকে এই ঘটনা ঘটে যে উনি অসুস্থ। তো আমার রেজাল্টটা যে খারাপ হয় এটা আমি মাকে বা আমার এলাকার কাউকে, আমার কোনো বন্ধুকেও জানতে দেই না যে রেজাল্টটা খারাপ হয়েছে। আমি বলি যে আমি পাশ করছি, ভালো রেজাল্ট হয়েছে মোটামুটি, এরকম বলে রাখি, কেউ মানে জানতে চাইলে ওইভাবে বলি। কিন্তু কিছুদিন রাখার পর মা ওইটা জেনে ফেলে, জেনে ফেলার পর এমনিতে মার শরীরটা খারাপ ছিল, তারপরে মা আর কি একটু শারীরিকভাবে অসুস্থ। যাই হোক, অক্টোবরের দিকে এসে মা মারা যায়।
জীবনের ডিফিকাল্ট সিচুয়েশন বলতে যেটা বোঝায়,
তো আমার সৎ ভাই বলতে দুইটা ভাই ছিল, একটা অনেক আগে মারা গেছে ব্লাড ক্যান্সারে, তো সে আবার আমাদের মানে আমাদের খুব ভালোবাসত। সে মারা যাওয়ার পর থেকেই আমাদের ফ্যামিলিটা একটু ডাউনে পড়ে যায় অর্থনৈতিকভাবে। অনেকগুলো জমি মানে বন্দুক রাখা হয়, যার কারণে টাকা পয়সার দিক থেকে একটু ডাউনে পড়ে যাই আমরা। তো পরবর্তীতে যখন আমি ই করলাম, মা মারা গেল, মা মারা যাওয়ার পর আবারও কি করব, কিছু পাই না কাজ। পরে আমার এক মামা, চাচাতো মামা, তো সে আবার ঢাকাতেই রামপুরাতে আর কি তালাতেবের কাজ করে। তো তার কাছে আসলাম, কাজ শিখলাম। কিছুদিন কাজ শেখার পর সপ্তাহখানিক লাগলো আমার পুরো কাজটা শিখতে। কিছুদিন কাজ করলাম, তারপরে কাজ করে দেখি মানুষের অমানুষিক ব্যব মানে আমাদের প্রতি একটা মানুষের অন্যরকম ব্যবহার। তো আমার খারাপ লাগলো, ওই ব্যবসা ওই কাজটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার গ্রামে কিছুদিন থাকলাম, তারপর আবার চলে আসলাম। আবার ঢাকাতে এসে আবার এই যে কসমেটিক এর ব্যবসা শুরু করলাম। পরবর্তীতে আমার মা মারা গেছে, আমার ফ্যামিলি কিভাবে চলবে? ছোট একটা বোন আছে, ছোট একটা ভাই আছে, আর একটা ভাই আমার আমার ছোট যেজন সেজন মোটামুটি বড়, সে সংসারিক কাজবাজ করে, এখন রান্না বান্না এদের দেখাশোনা। পরবর্তীতে আর কি আমাকে বাড়ি থেকে সবাই বিয়ের যখন চাপ দেয়, তখন আমি যেভাবে হোক মানে মামাদেরকে খালাদেরকে সবাইকে বুঝাই যে আমি বিয়ে করলে সমস্যা হবে। তখন কিন্তু আমার টুম্পার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি এমনিতে বলতেছি যে আমি এখন বিয়ে করব না, আরো যাক কিছুদিন। তারপরে আমার ছোট যে তো ওকে আমরা বিয়ে করাই, মামারা সবাই মিলে বিয়ে করাই
ছোট ভাইকে। আপনার ছোট ভাই?
আমার ছোট ভাইকে বিয়ে করাই, বিয়ে করাই যে আমার বিয়ে করতে আরো 4-5 বছর সময় নেবো। মানে আমার এই
ছোট ভাই কিছু করতে ওই সময়টাতে
ওই সময়টাতে ওই সাংসারিক কাজবাজি করতে, তাছাড়া অন্য কিছু না।
ঠিক আছে, মানে বিয়ে করলো, তারপর
বিয়ে করানোর পর ওই বিয়ের থেকেই ঘটনাটা শুরু হয় আর কি। মূল ঘটনা শুরু হয় বিয়ে থেকে। ওর বিয়েটা হলো 17 তারিখে, মে মাসের 17 তারিখে, 17 মে আর কি বিয়েটা হয়। তো আমার সাথে টুম্পার সাথে যে কথাটা হয় সেটা হলো 19 মে প্রথম আর কি। আমি বাসায় কাজ করতেছি, এমনি না কাজ করতেছি না, বসে রয়েছি। তো আইসা বলতেছে আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ফ্যানের তারটা ছিঁড়ে গেছে, তো আমার একটু তারটা যদি কেউ লাগাই দিতেন একটু ভালো হইতো। তো পরে আমার ছোট ভাই ও বলতেছে ভাই আপনি জানেন, আপনি তো এইসব বিষয়ে তো পারেন।
টুম্পার বাসায় যেতে বলছে,
যেতে বলছে আমার পাশেই তো বাসা, একবার আমার ঘরের সাথে জি। তো গেছি যে তার লাগাইতেছি, এখন আমি আবার বলছি তার লাগানোর সময় যে আপনি লাইনটা দিয়েন না,
আপনি লাইনটা দিয়েন না, মানে টুম্পাকে বলছেন আপনি করে।
জি জি, টুম্পাকে বলতেছি আপনি লাইনটা দিয়েন না, আমার তো জীবনই শুরু করলাম না, লাইনটা দিলে যদি এখানে শেষ হয়ে যায় তাহলে কেমন হবে।
আপনি এই কথাটা বলছিলেন ওনাকে?
হ্যাঁ, ওনাকে বলতেছি আমি।
তো এই কথার পরে রিপ্লাইটা কি হতে পারে আপনারা গেস করতে থাকুন, এই পর্যায়ে আমরা একটা বিরতি নেব। বিরতি শব্দ। আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরব। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, জীবনের গল্প পার্ট 3 বইটি বাজারে চলে এসেছে, বইমেলাতে আপনি সংগ্রহ করতে পারবেন। বইমেলায় এনেছে বর্ণপ্রকাশ এবং অমর একুশে বইমেলার বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212। আমি আবারও বলছি 212। আপনি যদি ঘরে বসে বইটি পেতে চান তাহলে আপনি rockmoney.com এ ফোন দিতে পারেন, তাদের ফোন নাম্বারটি হচ্ছে 16297। আরও একবার বলছি 16297। অথবা ফোন করতে পারেন, আরও একটি নাম্বার রয়েছে 01840521797। আমি আরও একবার বলছি 01840521797। এছাড়া আপনারা ফার্ম গেটের UCC বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে জীবনের গল্প পার্ট 3 বইটি সংগ্রহ করতে পারবেন। খুলনার বন্ধুরা যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন নেট থেকে, তাদের জন্য বলি খুলনার বইমেলাতে বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 77। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, সময় হচ্ছে রাত বারোটা। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমরা আবারও ফিরছি ফরহাদের কাছে। ফরহাদ,
পরবর্তীতে ফিডব্যাক আসলো যে আপনার জন্য আমি দোয়া করি, আপনার জীবন শুরু করেন, সুন্দরভাবে জীবন যাপন করেন, এটা আমি কামনা করি, সবসময় আপনার জন্য দোয়া করি।
টুম্পা এটা বলছে,
টুম্পা এটা বলছে।
তখন ততদিনে কি ওর বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে?
হ্যাঁ, একটা বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স প্রায় 4-5 বছর। তো ওই দিন গেল 19 তারিখে, ওই আমার এক ওই মানে আমার বড় চাচাতো ভাইয়ের মেয়ে অসুস্থ, হাসপাতালে দেখতে যাব, সেও যাবে, টুম্পাও যাবে। তখন একটা ভ্যানে আমরা দুজনেই একসাথে গেলাম। ভ্যানের মধ্যে বসে কথা হইলো যে অনেক লাভ করতাম আপনারে, তো আপনি ভুলে গেলেন আমারে, এভাবে।
এটা টুম্পা বলছে?
আমি বলতেছি।
ও, আপনি আপনি বলছেন? ওকে,
আপনার ছবিটা আমি লালন করে রাখছি বুকের মধ্যে।
এগুলো আপনি বলছেন?
আমি বলছি। তো আমি একটা ছবিও বাইর করে ফেসবুকে রাখছিলাম, অনেক আগের তোলা ছবি, ওই ছবিটা দেখাইলাম যে দেখেন ফেসবুকে এই ছবিটা রাখে দিছি। এই ছবিটাকে মানুষের দেখে না, আমি বলি কেউ দেখে না, এমন ভাবে রাখা হয়েছে যে কেউ দেখবে না। পরবর্তীতে তারপরে বলে যে আমি আপনাকে সবসময় স্মরণ করি, কিন্তু আপনি তো আপনার স্মরণে সাড়া দেন না। পরে আমি বললাম যে স্মরণ ওইভাবে করলে হয়, মাঝে মধ্যে দু একবার ফোন করে জিজ্ঞেস করতে হয় যে কেমন আছেন, কোথায় আছেন, এতটুকু যদি জিগাইতেন তাও একটু মনে শান্তি পাতাম। পরে ওইভাবে কথা বলে যাই, পরে আবার ফেরত আসি। তারপরে পরের দিন, 3 দিন পরে আমার একটা রিকোয়েস্ট কল দেয়। ওই সময় আর আমি ব্যাক করি না। পরের দিন আমার সকালে বলতেছে, মানে ইশারায়, আমার রান্নাঘরের সামনে আমি দাঁড়ানো, আমার ছোট ভাই বউ রান্না করতেছে, তো আমি ইশারায় বলে যে কালকে একটা ফোন আসছিল আপনার, তা আপনি চেনেন নাই সে নাম্বারটা। তখন আমি বুঝতে পারি যে তলিতে এই লোকটা। পরবর্তীতে ওই দিন সন্ধ্যার দিকে আমি কথা বলি, ওই নাম্বারটা বাইর করে কল দিই। কল দিলে বলতেছে যে কি বাবা, আপনি ধরে ফেললেন এই নাম্বার দিয়ে আমি কল দিছি? এটা আমার ব্রেনে ছিল যে এই নাম্বার থেকে রিকোয়েস্ট কল আসছিল। তখন এই যে কথা হইলো, অনেক কথা হইলো, প্রায় 1-1.5 ঘন্টা তার সাথে ফোনে, আমাদের মাদ্রাসা পাশে মাদ্রাসা, মাদ্রাসা ঘাটে বসে কথা হইলো। এই যে শুরু হইলো
আবার
নিয়মিত কথা হইতো, নিয়মিত কথা হওয়ার পর
টুম্পার সঙ্গে,
হ্যাঁ টুম্পার সঙ্গে নিয়মিত ফোনে কথা হইতো। পরবর্তীতে যখন সে আমার এরকম কথা হইতেছে, কথা হইতেছে, 2-3 দিন এরকম কথা হইতেছে, পরে আমি ঢাকা চলে আসলাম। প্রতিদিনই আমার সে বিশ্বাস করতে চায় না যে আপনি এই কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেবেন, সে আমার অবিশ্বাস করে।
মানে আপনি কি চাচ্ছিলেন, সামহাও তাকে কনভিন্স করতে চাচ্ছিলেন, যেহেতু আপনার আগে একটা কথাই ছিল এরকম যে একদিনের জন্য হলো ওর সঙ্গে সংসার করবো বা নিব?
না, তখন এরকম কিছু ছিল না মনে, বাট মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো এরকম কিছু মনে ছিল যে বন্ধু হিসাবে কথা বলবো। কিন্তু যখন আমার বিশ্বাস করতেছে না, তখন আমি একটা গল্প লিখে ফেলি ওই বিষয়ে। তো গল্পটার নাম দেই আমি, আমি অবিশ্বাসী। তো গল্পটা লিখি, অনেক সুন্দর করে গল্পটা লিখি, লেখাও শোনাই। পরবর্তী সে ট্রাই করার জন্য যে আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলি কিনা, কোনো মেয়ে কণ্ঠ পাইলে আমি এই দিকে একটু অগ্রসর হই কিনা। তো সে তার এক কাকি, দূর সম্পর্কের একটা কাকি দিয়া ফোন দেয় আমার। ফোন
মানে আপনাকে দেখছে, বাদিয়ে দেখছে যে আসলে আপনি কেমন আছেন।
হ্যাঁ, পরে দেখলে ফোন দেয়। ফোন দিলে পরে আমি বলি আমার পরিচয় চায়, তার পরিচয় দেয় না ওই মেয়েটা, তার কাকি আমার পরিচয় দেয় না, মানে আমার পরিচয় চায়। আমি বলি যে আমি পরিচয়হীন মেয়ের সাথে কথা বলি না, এভাবে কথা বলে রাইখে দিই। পরে আবারও ফোন দেয়, এরকম 2-3 দিন ফোন দিলে পরে আমার পরিচয় যখন জানতে চায়, আমি বলি যে আমার পরিচয় কি, আমার আমি হলো টুকাই, টুকাইয়ের আবার কিসের পরিচয় আছে, এরকম বলি ফোনটা কাইটে দেয়। কাইটে দিয়ে পরে আমার টুম্পা বলতেছে যে আপনি একটা আসলে চমৎকার মানুষ, কেমন করে আপনারা এরকম কল দিছিল না, সে কিন্তু আমার কাকি, আমি আপনাকে ট্রাই করলাম।
ওকে,
পরবর্তীতে এই সম্পর্ক আরো একটু গাঢ় হইলো, আস্তে আস্তে আগাইতে থাকি। পরবর্তীতে যখন এই সম্পর্কটা কথা বলি, এখানে একটা ঘটনা ঘটে যে আমাদের এলাকায় একটু গ্যাঞ্জাম সৃষ্টি হয়। তখন থেকেই মানে গ্যাঞ্জাম সৃষ্টি হইলে পরে পরে এই যে আমার একটা বন্ধু ছিল, ওর নাম হলো সম্রাট, ও আমার কাছে এসে ঘুমায় রাতে।
ওকে,
ওর আবার সেই বন্ধুটা ওর আবার চাচা হয়। আমার মোটামুটি যারা ফ্রেন্ড সার্কেল, ওর কেউ না কেউ আত্মীয়। তো ওর চাষা হয়, তো আমার কাছে ঘুমাইছে, হালকা বৃষ্টি হইতেছে বাইরে, টুম্পার আম্মু আবার বাড়ি থেকে রাত সে সময় 9:30-10 বাজে তখন আসতেছে, ওদের বাসায় আসতেছে। তখন আমি ওর ওই বন্ধুটা আবার আমি মনে করছি ঘুমাই গেছে, কিন্তু ও ঘুমায় নাই, ঘুমের ভান ধরছে যে আমি কার সাথে কথা বলি এটা দেখবে। আর ওর হলো কাকা,
টুম্পার কাকা,
টুম্পার মানে একটু দূরের কাকা।
এটা কি আপনি বাড়িতে থাকা অবস্থায় এই ঘটনাটা?
বাড়িতে থাকা অবস্থায়।
ওকে,
তখন আমি বলি কি মানে ওই যে ওর আম্মুরে দেখছি, আমি বলছি তোমার আম্মু যাইতেছে, তুমি ফোনটা রাখো। তখন ও ফোন রেখে দেয়, ওই কথাটাই ওই আমার যে বন্ধু সম্রাট ও আর কি ওর বড় কাকার কাছে বলে দেয়, মানে টুম্পার বড় কাকার কাছে বলে দেয় যে ভাই এই ব্যাপার। কিন্তু এই যে ওর বড় কাকা আমারে ধরে ধরো বলতেছে তুমি এরকম কথা বলো, তোমরা তোমার আমরা গার্ডে রাখি। মোটামুটি ভাবে আমার একটা জিনিস কি আমার গ্রামে আমার সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করতো তৎকালীন সময়, যে যদি কেউ জিজ্ঞেস করতো যে ফরহাদ কেমন, তো এক বাক্যে সবাই বলতো যে না ফরহাদ একটা ভালো ছেলে, কারোর সাথে গ্যামগ্যাম করে না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, তো খুব সুন্দর মানে চরিত্রের একটা মানুষ। তো সবাই আমাকে খুব ভালোবাসতো, আরো বাবা মানে এই হিসেবে সবাই ভালোবাসতো। ওর কাকা আমার বুঝেতেছে তুমি যদি সম্পর্ক থাকে, আমি অস্বীকার করলাম যে সম্পর্ক নাই। পরে বলে যে যদি থাকে তাহলে তুমি বাদ দিয়ে দাও, নাহলে ক্ষতি হবে তোমার। তাও আমরা মানলাম না, আস্তে আস্তে আগাইতে থাকলাম। পরবর্তীতে একদিন এরকম মানে বৃষ্টি, তখন হলো মানে এই যে মানে ইসের বৃষ্টির একটু ই বেশি, আষাঢ় মাস বৃষ্টি হইতেছে, আমরা আমি দাঁড়ায় কথা বলতেছি। তো টুম্পার যে স্বামী উনি আবার ভারতে থাকে, ইন্ডিয়াতে সাঁতার কাজ করে, জানলা দিয়ে দেখতেছে অথচ ফোনে কথা হইতেছে এরকম। একদিন ওই পাশের এক লোক ইনায়ত ভাইয়ের নাম্বার, মানে টুম্পার স্বামী যে আমার স্বাস্থ্য ভাই, তার নাম্বার নেওয়ার জন্য আসে, ওই সময় কথা বলতেছি আমরা। তো আমি ফোনটা রেখে দেই, সেও ফোনটা রেখে দেয়। তো উনি ওইটারে ই করে যে কি ব্যাপার, ও ফোন রাখলো, ও ফোন রাখলো, কারণ কি এখানে টুম্পার যে ওই চাষারে সবাই কুটি চাষা বলে আরকি, তো ওই কুটি কাকার কাছে নালিশ করে যে এরকম কিন্তু ওদের মধ্যে সম্পর্ক চলতেছে, সে আবার আমারে ধরে, আবারও আমি অস্বীকার করি। তারপরে কিছুদিন পর ওই ইনায়ত ভাই ইন্ডিয়া থেকে আসবে, তার আগে ওর সাথে আমার একটা সম্পর্ক মানে হয়, সেটা হলো ওর বাসায় আমি নিয়মিত যেতাম, নিয়মিত রাতে যাইতাম, কিন্তু কিছু হইতো না, বাকি এক জায়গায় বসে গল্প করতাম, কথাবার্তা বলতাম, ও আমার জন্য স্পেশালি কিছু রান্না বান্না করতো, ওইগুলো খাইতাম, একটু কথাবার্তা বলে চলে আসতাম। তো এরকম প্রায় সপ্তাহখানিক চলে, যেদিন আসবে ইন্ডিয়া থেকে যেদিন আসবে তার আগের দিন ঠিক ই করে, আমি আবার অন্য জায়গায় বেড়াইতে যাই, আমার এক বোনের বাড়ি বেড়াইতে যাই, তো ও খুব কানাকাটি করে যে আজকে আসার কথা, আজকে আপনি অন্য জায়গায় বেড়াইতে গেছেন, তাড়াতাড়ি বাড়ি আসবেন।
এটা কে বলে?
টুম্পা বলতেছে।
আজকে আসার কথা কার?
মানে ওই যে ইনায়ত ভাই।
ইনায়ত মানে ওর হাজবেন্ড?
হ্যাঁ, ওর হাজবেন্ড।
ওকে,
তো কানাকাটি করার পরে আমি চলে আসি ওখানে। ওই দিন আর ইনায়ত ভাই আসে না বাড়িতে। তো ওই যে একটা দিন সুযোগ পেয়ে গেলাম, সময় পেলাম, ওই রাস্তাতে আমরা অনেক কথাবার্তা বলি থাকি। পরের দিন মানে 3-4 দিকে ইনায়ত ভাই চলে আসে বাড়িতে, সে আবার ওই ওখান থেকে কিছু ফল ফলুট অনেক কিছু আনে, তো আমি বাসায় যাই, যাওয়ার পরে ভাইয়ের সাথে কথাবার্তা বলি। তো ওখান থেকে ইনায়ত ভাই কিছু মাইন্ড করে না ওখানে, কিন্তু যখনই সে ওই বাসা থেকে বেরোয় গোসল করতে যাবে, ওই যে আমারে ফলো করলো একটা লোক, যে আমরা দুইজনে ফোন কাটলাম, ওই লোকটা সে আমাদের বাড়ির পাশে নামার পরই মানে তার কাছে বলতেছে, ইনায়তের কাছে কথাগুলো বলে দেয়। তখনই ইনায়ত ভাই কয়েকটি দেখি, এখান থেকে সন্দেহ শুরু হয়। পরে সবার কাছে ওই যে কুটি কাকার কাছে নালিশ দেওয়া হয় সে, পরে কুটি কাকা বলে না ও তো ডাকাতে থাকে সবসময়, বলি ওর বিরুদ্ধে নালিশ দাও কেউ, তারা মানে আমার পক্ষে কথা বলতেছে, ওইভাবে সন্দেহ। পরে আমি ঢাকায় চলে আসি, ঢাকায় কিছুদিন থাকি, এই ব্যবসায় করি আমি।
আচ্ছা, তো তখনও একটা জিনিস পরিষ্কার যে আপনি টুম্পাকেই লাভ করতেন?
হ্যাঁ, তখনও টুম্পাকেই লাভ করতাম।
ওকে, এই জিনিসগুলো একটু নোট রাখার মতো। হ্যাঁ বলুন।
কিন্তু মাঝে মাঝে পছন্দ হইতো, অন্যান্য মেয়েদের তো পছন্দ করতাম, কিন্তু কাউকে ভালোবাসার মতো না, বন্ধু হিসেবে পছন্দ করতাম।
ওকে,
তো আমি ঢাকায় চলে আসি, কিছুদিন পর আবার যাই, এটা অক্টোবরের আগে আর কি, সেপ্টেম্বরের দিকে আমার ছোট ভাইয়ের যে ভাইটা মাদ্রাসায় পড়ে ওর মুসলমানি দেওয়া হয়, তো ওখানে আমি আমি তো বাড়িতেই, তো মুসলমানি দিলে সবাই আমাদের এলাকায় একটা নিয়ম আছে, ডালা দেয় মানে ভাত কিছু ভাত টাত দিয়ে, এরপরে অনেক কিছু মানে সাজাই আর কি, একটা মুরগির রোজ দিয়ে এরকম সাজায় একটা ডালা দেয়। তো সবাই দিছে একদিন, মানে টুম্পা যেদিন দিবে
ওই সময়টা কি আপনাদের মধ্যে কোনো কমিটমেন্ট হয়েছে বা টুম্পার সাথে আপনার, যে আপনার ভবিষ্যতে এক হবেন আবার, বা টুম্পার সাথে আপনার যেহেতু ওর হাজবেন্ড বাড়িতে থাকতো না, কোনো ধরনের কোনো অনৈতিক সম্পর্ক কি সেই সময়টাতে ছিল?
না না, এরকম কিছু ছিল না। বা
আপনি কোনো ফিউচার চিন্তা করতে পারতেন টুম্পাকে নিয়ে? আপনি তো জানেন সে অন্য এক ঘরের অন্যের স্ত্রী, তারপরও ভালো লাগাটা নিশ্চয়ই ছিল, কিন্তু এই ভালো লাগাটা যে ভবিষ্যতে একটা বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে পারে বা আপনারা যে চিন্তাটা করতেছেন সেটা কোনো পরিপূর্ণ রূপ পাবে না, এই জিনিসগুলো কি জানতেন নাকি জাস্ট ভালো লাগতো এনজয় করতেন?
ভালো লাগতো এটাই, তাছাড়া আমি যে তার সাথে সংসার করব বা তাকে নিয়ে থাকবো এরকম কোনো পরিকল্পনাও ছিল না।
এখানে জিনিসটা নোট করতে বলছি এই কারণে যে কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলোর পরিণতি ছাড়া সম্পর্ক, এবং যদি পরিণতির দিকে নিতে হয় তাহলে ওই সম্পর্কগুলো জীবনের অনেক সময় অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে ফুল অফ ইমোশনের জায়গাটা থেকে শুধুমাত্র এই ভালো লাগছে এনজয় করছি, বিশেষ করে এই প্রেমের সম্পর্ক, ভালো লাগার সম্পর্কে যেটার কোনো পরিণতি নাই, সেদিকে না যাওয়াটাই বোধ হয় ভালো। আজকের এই অপ্রিয় সত্যগুলো আমাদের কিছুটা হলো এই জিনিসটাই বোধ হয় শেখাবে। বাইরে বই আমরা একটু সামনের দিকে আগাই, তারপরে কি বললো?
তখন ওই দিনই আবার মামা বাড়ি থেকে একটা ডালা আসবে, তো মামা বাড়ির ডালাটা মামারা নিয়ে আসছে, ওর ডালাটা তখনই ডালাটা দেয়। তো আমি ডালাটার ছবি তুলি, মামাদের ডালা ওইটারও ছবি তুলে রাখছে, তো ওই ছবিগুলো আমি ফেসবুকে আপলোড দিই। তো ওর যে ডালাটা ওইটায় আবার আমি কিছু কথা লিখি, কথাগুলো হলো যে মানে যে প্রিয় মানুষের হাতে আজকে একটা খুব সুন্দর একটা সুস্বাদু খাবার ফেসবুক স্ট্যাটাসে লিখি। ওইটা আবার ইনায়েত ভাই আবার ফেসবুক চালাইতো না, কিন্তু ওই ফেসবুকটা আমি তার একটা অ্যাকাউন্ট খুলে দেই, আমার ফ্রেন্ড বানাই, তো ওই লেখাটা তার চোখে পড়ে।
ওকে,
চোখে পড়লেই ওইটা নিয়ে মানে একটা
সন্দেহ তৈরি হয়,
এমনকি আমার অজান্তে মানে ওই দুই তিন দিন পরে ঘটনাটা ঘটে, দুই দিন পরে এই স্ট্যাটাসটা দিই আর কি। তখনই মানে আমি যাই নগরকান্দাতে, আমার আরো দুইটা ফ্রেন্ড ছিল, সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল আমার হলো আলী ভাই, মানে আমার বড় সিনিয়র, প্রায় 7-8 বছরের সিনিয়র। তারপরেও আর একটা ভাই ছিল হলো সুমন ভাই, উনিও আমার প্রায় 10-15 বছর বড় হবে, একসাথে থাকতাম। তো ওনাদের সাথে নগরকান্দাতে যাই ঘুরতে, কয়েকটা ছবি তুলি। ইতিমধ্যে আমার কাছে ফোন যায় যে টুম্পাই, একটা ফোন দেয় যে তুমি তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিছো, তো তাই নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে।
ওকে ওকে,
পরবর্তীতে আমি ওই কথাগুলো শুনে আমি ওই স্ট্যাটাসটাকে রিমুভ করে ফেলি, ফেসবুক থেকে সরাই ফেলি। সরাই ফেলার পর পরে আমার ওনারা আবার ওইটা দেখাইয়া পরে আমার মামারে ফোন দেয়, মামাকে ফোন দিয়ে বলে যে আপনারা তাড়াতাড়ি আসেন, আজকে রাতে শুনবো ওইটা।
চিন্তা করে দেখেন টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ কত দূর পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে পৌঁছেছে, কত প্রান্তিক পর্যায়ের মানুষরা এটা সুবিধা নিচ্ছে, এবং এটা কত প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনে কমপ্লেক্সিটি ক্রিয়েট করতে পারে এই ফেসবুক। মানে দ্যাট ইজ রিয়েলি আনথিঙ্কেবল যে এত মানুষ ফেসবুকে ইনভলভ। বলুন তারপর।
পরবর্তীতে আমি বাড়িতে আসি, সবার কাছে শুনি যে এই ঘটনা তুই এই করছস। আমি তো জানি যে ইনাস ভাই এতটা ফেসবুকে বোঝে না, তো আমি ওইগুলোকে রিমুভ করে ফেলছি। আমি মানে কিছু মিথ্যা কথা, বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলি যে আমি এটা করি নাই, এটা মিথ্যা কথা। আমি হলো আমার মামার ডালা দিয়ে কিছু কথা লিখছি, এটা মানে মামাদের ডালাটাও ছবি দিয়ে আমি অনেক কথা লিখি, সেইগুলো দেখাই আর মামাদেরকে খবর দেয়। মামারা রাতে আসে, রাতে আসলে পর ওই আমাদের একটা ভিটা, ওই ভিটার মধ্যে বৈশা কয়েকজন আমাদের এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এবং মামারা দুইজন থাকে ওখানে, একটা মানে দরবারের মতো বসে, সালিশের মতো। তো তারা শুনে কথাগুলো, ইনায়েতের অভিযোগগুলো শুনে,
ফেসবুক নিয়ে সালিশ বসে গেল।
তো কথা শুনতেছে, পরে মানে টুম্পা সরাসরি বলতেছে এটা মিথ্যা কথা, এটা কিছুই না, এটা হলো ওনার বানানো, মানে তার স্বামীকে বলতেছে আর কি,
মানে স্বামীর বানানো জিনিস,
এটা তার বানানো, এটা মিথ্যা কথা, ফরাদ ভাই এটা এরকম কিছু করে নাই। তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, মিথ্যা কথা সম্পূর্ণ। তার সাথে আমার একটু কথা হয়েছিল, সে কথাটা আমরা এখন আমার কাকা মানা করার পর আমি একবারই কথা বলছি আর বলিনি, এই কথাটা বলে। তো ওখানে সালিশে ইনায়েত একটা অভিযোগ করে যে ওর এক মাসের মধ্যে বিয়ে করতে হবে, আমার কথা বলে আর কি। যখন এই কথা বলছে পরে আমি কোনো কিছু না পাই আর কি করবো, সবাই আমার প্রতি যে মিয়া তুমি ভালো হও, পরে আমি বলি হ্যাঁ ঠিক আছে, আমার দোষ ত্রুটি যা আছে না আছে সব আমি স্বীকারই করলাম যে আমার হওয়া দোষ আছে, কিন্তু আমি এখন ভাই যেহেতু বলছে বড় ভাই এক মাসের ভিতর বিয়ে করতে হবে, তো ভাইয়ের কথা আমি মানলাম, সে আমার গার্জেন, তিনি আমার দেখে বিয়ে করাই দেন। পরবর্তীতে এক মাস চলে গেছে, ইনায়েত ভাইও কোনো গরজ দেয় না, আর আমি ওইরকম আমার তো ইচ্ছাই না বিয়ে করবো না, অনেক দেরিতে বিয়ে করবো আরো 4-5 বছর পর। তো আমি ঢাকাতে চলে আসি, তারপরে 1-1.5 মাস কেটে যায়। এটা হলো আপনার পুলিশে নিয়োগ দেয়, এটা হলো নভেম্বরের আপনার 1 তারিখে সম্ভবত আবার বাড়িতে যাই, যে আমি পুলিশে নিয়োগ দিছে, আমি পুলিশের লাইনে দাঁড়াবো, তো আমার কাগজপাতি ঠিক করতে হবে। তো ওখানে যাইয়া 2-3 দিন থাকি, 5 তারিখে লাইনে দাঁড়াইতে হবে, ওই ওই তারিখ পর্যন্ত থাইকা 5 তারিখে সকালে খুব বড় চলে আসি। আসার পরে তখন আবার ইনায়ত ভাই উনি ঢাকাতে ছিল, ওই সময়টাতে ওই বাড়িতে যাই, আরো সন্দেহ বাড়ে, কিন্তু বলতে পারে না কেউ যে মানে পুলিশে নিয়োগ দিছে এই জন্য আসছে কাজের জন্য। পরবর্তীতে ঢাকাতে আবার ওই 5 তারিখে নিয়োগ, আসলে আমার বয়স ছিল না তখন, কিন্তু টুম্পার অনুরোধে, মানে টুম্পা বলতেছে তোমার আসতেই হবে, তো ওই অনুরোধে আমি বাড়িতে যাই আর কি, কিন্তু আমার পুলিশে বয়স নেই,
বয়স
ছিল না জয়েন করার, এবং আমার কোনোভাবে আমি ফিট ছিলাম না তখন। তারপরেও আমি ওইরকম একটা নাটক করে চলে আসি। আসার পরে ডিসেম্বরের 18 তারিখ আমাদের এলাকার মাদ্রাসার মাহফিল হবে, সেই দিন আমি তাতো বাড়ি যেতে চাইছিলাম না, কিন্তু আমার ওই টুম্পা অনুরোধ করলো যে আসো তুমি, এত বড় একটা মাহফিল হবে, আমাদের এলাকায় ঈদেও এত আনন্দ হয় না, তো সেই সেরকম একটা আনন্দ, তো তুমি বাড়িতে আসবো না কেন? পরে আমি যাই, আমার ভাইও বলে আমার ছোট ভাই যা সবাই আমাদের বাড়িতে সবাই বেড়াইতে আসবে, আপনি আসবেন না কেন? পরে আমি বাড়িতে যাই, ওই 18 তারিখে সভা হয়ে গেল, 19 তারিখে সকালে মানে আমি বাড়িতে আমার মামাতো বোন ছোট আছে দুইটা, ওদের সাথে আর আমার একটা মিতা আছে আমাদের গ্রামের ওই মানে একটু দূরে বাড়ি, তো সেই মিতের একটা বোন আসছে আমাদের বাড়িতে ছোট, তাদের সাথে দুষ্টুমি করতেছে আমাদের পুকুর বাড়িতে দাঁড়ায়, আর টুম্পা রাস্তা দিয়ে যাইতেছে, তো ইনায়েত ওখান থেকে আমারে দাঁড়ানো দেখছে, আর টুম্পার ওই দিক দিয়ে গেছে এটা খেয়াল করে নাই, খেয়াল করছে যে তৈরি ওই জায়গাতেই গেছে, মানে ফরাদের কাজ দিয়ে গেছে আর কি। ও যাইয়া ওই বাড়িতে যাইয়া তার শ্বশুর বাড়িতে যাইয়া যে নালিশ দিছে যে ফরাদ যেখানে দাঁড়ানো টুম্পাও সেই জায়গাতে আসলো কেন, তাহলে ওদের মধ্যে যোগাযোগ নাই, এটা
বুঝতে সামহাও আপনাদের প্রত্যেকটা বিষয় নিয়ে এখন সবাই সন্দেহ
করতেছে। পরবর্তীতে আমার ওই সময় একটা মানে বিশাল একটা চাপ আসে যে 7 দিনের মধ্যে বিয়ে করতে হবে,
তখন ছিল 1 মাস, এখন হয়ে গেল যে 7 দিনের মধ্যে বিয়ে,
7 দিনের মধ্যেই বিয়ে করতে হবে, নইলে বাড়িঘর দিয়ে জ্বালাই দিব, আগুন দিয়ে জ্বালাই দিব। ওর বাবা এসে বলে, টুম্পার বাবা বলতেছে বাড়িঘর দিয়ে আগুন দিয়ে জ্বালাই দিব, ও আমার ফ্যামিলি আমার মায়ের ফ্যামিলিতে আগুন লাগাই দিছে, তো এরকম বললে পরে
টুম্পার বাবা বলে আপনার বাড়িঘরে আগুন লাগিয়ে দিবে।
হ্যাঁ হ্যাঁ, আমাদের ওরকম ক্ষমতা নাই, তাদের ক্ষমতা আছে, আমরা তাদের হয়েই থাকি এই বিষয়ে, মানে এরকম বলছে। পরে আমি বলি ঠিক আছে, তো আপনার মায়ের দেখে বিয়ে করবো। পরে ওর যে কুটি কাকা বলে, ও
কুটি কাকা মানে কিসের, এটা সম্পর্কে কি হয় তা,
মানে আপন চাচা, চাচা
ওটাকে কুটি কাকা বলে, মানে সম্পর্কের দিক থেকে কুটি কাকা বলতে বলে,
মানে ওই যে ভাইদের মধ্যে ছোট তাইকে কুটি কাকা বলে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।
তো ওই কাকারে বলি আমি যে কাকা আপনি তলি দেখে শুনে বিয়ে করাই দেন। পরে সে অনেকগুলা মায়া দেখায়, তো আমার এক বড় ভাই আছে, নাম হলো বাবলু, মাস্টারি চাকরি করে, তো উনার কুটি কাকা যাই বলে তোর সাথে ভালো সম্পর্ক ফরহাদের, তো ফরহাদ একটা মায়া দেখে বিয়ে করাই দে। পরে সে বলে ঠিক আছে, তাহলে আমার হাতে একটা মায়া আছে। পরে সে আমারে তার একটা ছাত্রী আর কি, সে যে স্কুলে পড়াইতো ওই স্কুলের থেকে পাশ করছে, 5 পাশ করছে, এখন 9-এ পড়ে, ওই মেয়েটারে দেখায়। আমি তো বিয়ে করবো না, আমার মনে মনে এটা হলো টার্গেট যে আমি বিয়ে করবো না, যেভাবে হোক এখান থেকে চলে যাবো আর কি সব দিয়ে। তো আমি ওই মেয়েটারে দেখাবার জন্য আমার নিয়ে যাই, দেখাইলে পরে আমি বলি যে মেয়েটা আসলে অনেক সুন্দর ছিল, টুম্পার সে বলতে গেলে যে সুন্দর, কিন্তু আমার তো আর দেখা চয়েস হইলেও কিন্তু আমি বিয়ে তো করবো না, এটা হলো আমার টার্গেট। তো আমি বলি যে না, এই মেয়ে বিয়ে করা যাবে না, এ গরিব, এই সে বিভিন্ন অভিযোগ দিয়ে আমি ওইটাকে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিলে পরবর্তীতে মানে ওই কুটি কাকাই আমার অফার করে, এটা পরে কুটি কাকা আমার কাছে বলে যে এটা হলো তোমার এই অফারটা আমি করি নেই, খরচ হলো এটা, মানে টুম্পার আব্বাই বলছে যে টুম্পার মানে মেজো চাচা তার একটা মেয়ে আছে, নাম হলো মদিনা, তো তার জন্য আর কি। মেয়েটা একটু শর্ট, লেখাপড়া তেমন মানে 9-এ রানে পড়তেছে আর কি, তো সেই মেয়েটারে বিয়ে করা যাবে। পরে কুটি কাকা বলে তুই যদি এই মেয়েটারে বিয়ে করিস তাহলে তোরে আমরা এমনিতেই দেখে রাখি তোদেরকে, আরো ভালো হবে দেখে রাখতে, আর ইনায়েতেও কোনো সমস্যা করতে পারবে না তোদের সাথে। এমনই অবস্থা, ইনায়েতকে এখন কেউ চোখে দেখতে পারে না, শ্বশুরদের ফ্যামিলি থেকে এমনকি ওদের কারোই কেউ চোখে দেখতে পারে না, মানে কোনো প্রমাণ আমরা যে টুম্পার সাথে যে আমার সম্পর্ক এটা সঠিক কোনো প্রমাণ আজ পর্যন্ত দাঁড়া করতে পারে না, যার কারণে মানে সবাই বিশ্বাস করে যে এটা ভুল অভিযোগ, এটা বলে আর কি। কিন্তু ওই যে জামাইয়ের অভিযোগ, নইলে জামাই মেয়ারে মারে মানে টুম্পারে মারতেছে এরকম, এই জন্য সবাই আর কি আমার চাপ সৃষ্টি করে। পরবর্তীতে ওই অফারটা করে আমি কই কি যে না এটা হবে না বললে তারপরে তারা অনেক বুঝাইতে থাকে, বিয়ে কর নইলে সমস্যা হবে এই সেই। পরবর্তীতে আবার আমি ঢাকাতে চলে আসি, কিছুদিন কাটাই আর কি এরকম। পরে আবারও চাপ সৃষ্টি করে, ইনায়েত বলে যে টুম্পারে ছেড়ে দেবো, এরকম যখন বলে তখন তাদের মাথায় মানে অন্য পদের ঘুরে যায় যে বিয়ে করতেই হবে
আপনাকে,
আমাকে বিয়ে করতেই হবে।
বিরতির শব্দ আরো একবার,
তার মানে আমাদেরকে পর্যায়ে একটু থামতে হবে।
প্রিয় শ্রোতা, জীবনের গল্প পার্ট থ্রি বইটি বাজারে চলে এসছে, বইমেলাতে আপনি সংগ্রহ করতে পারবেন। বইমেলায় এনেছে বর্ণপ্রকাশ এবং অমর একুশে বইমেলার বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212। আমি আবারও বলছি 212। আপনি যদি ঘরে বসে বইটি পেতে চান তাহলে আপনি rockumari.com এ ফোন দিতে পারেন। তাদের ফোন নাম্বারটি হচ্ছে 16297, আরো একবার বলছি 16297। অথবা ফোন করতে পারেন, আরো একটি নাম্বার রয়েছে 01840521797। আমি আরো একবার বলছি 01840521797। এছাড়া আপনারা ফার্মগেটের UCC বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে জীবনের গল্প পার্ট ফ্রি বইটি সংগ্রহ করতে পারবেন। খুলনার বন্ধুরা যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন নেট থেকে, তাদের জন্য বলি খুলনার বইমেলাতে বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 77। মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমি আরজে কিবিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
পরবর্তীতে 27 ডিসেম্বর রাতে আমার বিয়ে ঠিক হয়। আমি বিয়ে ভাঙার জন্য অনেক চেষ্টা করি, আমার মামিকে আমি ফোন দিয়ে মামারে বলি, কিন্তু তারা কেউ আগায় না। বিয়ে হয়ে যায় মদিনার সাথে, মানে টুম্পার চাচাতো বোনের সাথে। আর টুম্পা আমারে কয়েকটা মানে কিরা দেয়, কসম করার যে তোমার মায়ের কসম, তুমি আমারে নিয়ে যাবা কিনা তাই বল, আর ওর সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। পরবর্তীতে আমি ওই মানে আমি চেষ্টা করি যে আমি ও থেকে দূরে যাব, কিন্তু পারি না। তারপরে আমি ওই ওর শর্ত অনুযায়ী আমি 30 ডিসেম্বর ঢাকায় চলে আসি। আমি একটা কল দেখাই যে আমার চাকরি হবে, কিন্তু আমার যাইতে হবে, গার্মেন্টস একটা চাকরি হবে, আমি যাইতেই হবে। তো আমার তারা আর বাধা দেয় না, যে বিয়ে হয়ে গেছে এখন ফরাত ভালো হয়ে যাবে আরকি। যাই হোক, আমি চলে আসি 30 ডিসেম্বর, 2 তারিখে আমার চাকরি, মানে আমি একটা গার্মেন্টসে ঢুকি, এটা হলো সাভারে। তো এদিক দিয়ে আমার সাথে টুম্পার সাথে নিয়মিত কথা হচ্ছে।
এই বিয়ের বিয়ের ব্যাপারটা নিয়ে টুম্পার সঙ্গে আপনার বিয়ের আগে কোনো কথা হয়?
হ্যাঁ, ও আমার বারণ করে যে বিয়ে করার দরকার নাই, কিন্তু আমি আমি তো ঠেকাইতে পারতেছি না।
আচ্ছা,
তো ও আমার বিয়ে ওই যে মানে যে স্বাক্ষরখানা এইটি এই সব সাজানো গোছানো ওরে দিয়ে করায়, সবাই আর কি ওর পার চাপ রাখে। তো ওই যে মদিনারে সাজানো বা মদিনারে গোসল করানো টুম্পা করে, সবকিছু টুম্পারে দিয়ে করায়। তার ভিতরে একটা ঘটনা উল্লেখযোগ্য, যে ওই যখন আমি বিয়ে হয় বিয়ের পরের দিন সকালে, ও আমারে খুব অভিযোগ করে, আমি ওই বাড়িতে যাই বসে রয়েছি, এরকম কিছু অভিযোগ করে, অবিশ্বাসের আঙুল তুলে, যার কারণে আমি পরবর্তীতে আমি মানে ইমোশনাল হয়ে যাই, ইমোশনাল হয়ে আমার হাতে কয়েকটা ব্লেড দিয়ে কয়েকটা ই করি, যে তোরা আমি ভালোবাসি না তুই বললি, দেখ আমি কতটা ভালোবাসি, হাত কেটে ফেলাই, একটা দাগ হয়, তো রক্ত অনেক রক্ত বের হয়
বিয়ের পরে,
বিয়ের পরের দিন সকালে।
তো আপনার ওয়াইফ কিছু বলেনি আপনাকে? তুমি
এটা দেখে নাই তারা, এমন ভাবে আমি ই করছি যে কেউ যাতে না দেখে হাত কাটাটা, রক্ত গর্বের পড়ছে, আমি বলছি এমনি কেটে গেছে, রক্ত বেরোয়ছে, কিন্তু টুম্পা সব রক্ত দেখে, দেখে অনেক কান্নাকাটি করে, ঠিক আছে তুমি কালকে ঢাকা ছেড়ে দেবা এই সে বলে। পরে আমি ওইটা নিয়ে ঔষধ পাতি খেয়ে পরে 30 ডিসেম্বর ঢাকায় আসি, 2 তারিখে চাকরিতে জয়েন করি আর কি, চাকরিতে জয়েন করি। ও আমারে বলে আমি 10 তারিখে আসবো, তুমি বাসা ঠিক করো।
কে বলে?
ওই টুম্পা বলে,
টুম্পা বলে 10 তারিখে আসবে বাসা ঠিক করতে।
হ্যাঁ হ্যাঁ,
মানে আপনাদের আপনার কাছে চলে আসবে?
হ্যাঁ হ্যাঁ, আমার কাছে চলে আসবে।
এর আগে কি ধরনের কোনো কথাবার্তা আপনাদের মধ্যে হতো?
এমনিতে মানে ওই বিয়ের অনেক আগেই, বিয়ের সপ্তাহখানিক আগে, ওই যে সময় পুরো অভিযোগ করে, দরবার সালিশ হয়, তখনও মানে টাকা দেয়। ওর আমি একটা ফোন কিনে দিছিলাম আপনার কথা বলার জন্য, ওর ফোন নিয়ে যায়, ফোন কিনে দিছিলাম।
না কিন্তু এই ধরনের কথাবার্তা বলতে আমি যেটা বলছি, একসঙ্গে থাকবেন, আপনারা আলাদা হয়ে যাবেন, সংসার করবেন,
এরকম বলে। ওর সাথে আমার কথা হয় যে দশ জানুয়ারিতে তোমার আমি নিয়ে যাবো।
এরকম কথা হয়ে থাকে
আমার চাপ সৃষ্টি, চাপ সৃষ্টির কারণে বিয়ে করতে হয়েছে। মানে এটা কি যে
মানে কি আপনি বিয়েটা করলেন, ও যে প্রশ্নটা করেছে সেটাকে আমি আরেকটু ইলাবোরেট করতে চাই, হুইচ ইজ ভেরি গুড কোশ্চেন। সেটা হচ্ছে যে আপনি বিয়েটা করলেন, বিয়েটা করার পরে আপনার কি মাথায় এসছে? মানে বিয়ে তো করলাম, তারপরে আমি সংসার করবো টুম্পার সঙ্গে, টুম্পাকে আমি বের করে নিয়ে আসবো বা টুম্পা বের হয়ে আসবে, তাহলে এই মেয়েটার কি হবে?
আমার প্ল্যান ওই বিয়ে করার আগের দিন পর্যন্ত প্ল্যান ছিল যে কোনো ভাবে পালাই ফেলে দেবো।
বিয়ে করার পরের প্ল্যানটা কি ছিল?
বিয়ে করার পরের প্ল্যানটা ছিল যে আমি ওই মদিনার সাথেই থেকে যাব, আর টুম্পারে আমি কায়দা করে একটু বুঝাই শোনাই।
আপনার প্ল্যান ছিল?
আমার প্ল্যান।
আর টুম্পার প্ল্যান কি ছিল?
টুম্পার প্ল্যান যে আমরা 10 তারিখে অবশ্যই যাব, আগে যেহেতু কথা হয়েছে, এক সপ্তাহ আগেই কথা হয়েছিল।
নোট অন দিস পয়েন্ট লিসনার্স, প্লিজ নোট করেন এটাকে। বিয়ে হলো আপনার কয় তারিখে?
বিয়ে হলো 27 ডিসেম্বর রাতে।
27 ডিসেম্বর রাতে, 27 ডিসেম্বর রাতের আগে আপনার টুম্পার সঙ্গে প্ল্যান ছিল 10 তারিখে আপনারা মিট করবেন এবং আপনারা উনি ওনার সংসার ছেড়ে দিবে, আপনার সঙ্গে থাকা শুরু করবে। অর্থাৎ আপনাদের বিয়ে হয়ে যাওয়ার পরের প্ল্যানটা পরিবর্তন হওয়ার কথা, এটা আপনি মনে করেছিলেন যে পরিবর্তন করবেন, কিন্তু সে তার জায়গাটায় স্থির আছে, সে আর পরিবর্তন করেনি।
পরিবর্তন করেনি।
ওকে, তারপর?
তারপর আমরা ওই যে ও চলে আসলো 10 জানুয়ারিতে।
আপনি তাকে কেন বাধা দিলেন না?
বাধা চেষ্টা করছি কিন্তু মানতে চায় না। তারপরে আমিও একটু ওর কথা ইমোশনাল হয়ে যাই যে সব মেয়েরা, সব ছেলেরা এই বিয়ে করলে ভুলে যায় এরকম সবাই আমার।
আপনি তাকে বললেন না যে আপনি এখন বিয়ে করেছেন, এই মেয়েটার সংসার কি হবে, এই মেয়েটার কি তো কোনো অপরাধ নাই, এই মেয়েটার কি হবে, আমার সে স্ত্রী এখন?
না, এরকম কিছু বলি নাই। আর ওটা
আপনি পুরোপুরি ইমোশনালি ফুল ছিলেন মেয়েটার প্রতি, সেটা বোঝা যাচ্ছে। ওকে, তো মেয়েটা আসলো, আসার পর?
আসার পরে আমি তার আসার এক সপ্তাহ আগে আমি একটা বাসা ঠিক করি একটু দূরে, দূরে একটা বাসা নিয়ে দিই। ওই বাসাতে আসে, এসে আমরা লাঞ্চের টাইমে আসে, লাঞ্চের টাইমে আসলে পরে ওরা আমি রিসিভ করে ওই বাসায় পৌঁছে দিই। পরে ওই রাতে আমরা একসাথেই থাকি ওই বাসাতে, কিন্তু আমি যে বাসায় থাকতাম ওই বাসায় বলে আসি যে আমার আজকে নাইট ডিউটি আছে, থাকবো না বাসায়। তো ওখান থেকে চলে আসি, কিন্তু ওই যখনই আসি ওখান থেকে তখনই বাড়ি দিয়ে তো জানাজানি হয়ে গেছে যে টুম্পা হারাই গেছে, কই গেছে কই গেছে, তালাশ করতেছে, আমারে ফোন দিতেছে যে তোর কাছে গেছে নাকি। আমার যে শাশুড়ি মদিনার মা, সে বলতেছে তোর কাছে যদি যায় তুই চলে আসবি, তুই বাড়িতে চলে আসবি, তারপরে আমরা দেখবো। কিন্তু আমার কাছে তো আসছে, আমি তো ওরে আনছি আর কি, যাই হোক রাখছি, এদিক দিয়ে খোঁজ করতেছে, সবার সন্দেহ আমার দিকেই যে ওর ছাড়া কোথাও যাবে না,
খুব স্বাভাবিক।
পরবর্তীতে সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি করে, আমার কোনো নির্দিষ্ট অভিযোগ পায় না, কিন্তু এরা একটা কাজ করে, সেটা হলো ওই যে বাবলু ভাই, মাস্টার বাবলু ভাই, ওনাকে দিয়ে, ওনার ভাই আবার একটু যে দারোগা চাকরি করে, তো ওনারে দিয়ে একটা ফোন লিস্ট বাইর করায়, কল লিস্ট আর কি, কল লিস্ট বাইর করায়, দেখে যে আমার সাথে টুম্পার সাথে 36 সেকেন্ড কথা হয়েছে। টুম্পা আবার বাড়িতে একটা সিম দিয়ে কল দেয় ওর বাবা মাকে, বলে যে এরকম ইনায়তে বিয়ে করতে বলো, আমি আর ইনায়তে সংসার করবো না, ইনায়ত যেদিন বিয়ে করে সেদিন আমি বাড়িতে ফিরে যাবো।
এটা টুম্পা বলে?
টুম্পা বলে ফোন দিয়ে।
কাকে বলে? টুম্পার বাবাকে?
টুম্পার বাবা মাকে বলে।
আচ্ছা,
যে ইনায়তে বিয়ে করিয়া ফেলতে বলো। পরবর্তীতে ও যখন
বাচ্চাটা কখন কোথায় থাকে?
বাচ্চাটা নিয়ে আসছে সাথে,
টুম্পার সাথে করে নিয়ে আসছে,
সাথে করে নিয়ে আসছে।
বাচ্চার বয়স কত?
বাচ্চার বয়স 4-4.5 বছর হবে।
আপনি আমাকে বলেন আপনার পারসেপশনের জায়গাটা থেকে, টুম্পা কি এনায়েতের সঙ্গে সুখী ছিল? এনায়েত কি এমন কোনো আচরণ করতো যেটা সহ্য করার মতো না, এরকম কোনো ব্যাপার কি ছিল?
না না, এরকম কিছু ছিল,
তার মানে সুখীতেই ছিল।
ওকে,
ফাইন, বলুন তারপর।
তারপরে ও এরকম বলে, তো ওই যে নাম্বারটা ওর সাথে আমার কথা হয়তো অন্য নাম্বার দিয়া, ওর অন্য সিম ছিল, আমারও অন্য সিম ছিল, তো ওই নাম্বার দিয়ে কথা হয়তো। কিন্তু একদিন আমি হঠাৎ অবিশ্বাসের কারণে, আমি ওরে অবিশ্বাস করে যে ও আবার বাড়ি যোগাযোগ করে কিনা, এই জন্য আমি ওই নাম্বারে, ও যে নাম্বার দিয়ে বাড়ি কথা বলে ওই নাম্বারে আমি ফোন দিই, 36 সেকেন্ড কথা হয়, ওই কল লিস্টে ধরে আমারে ধরে ফেলে। পরবর্তীতে আমি বাড়িতে চলে যাই, এখান থেকে চাকরি ই করে দিয়ে মানে এমনিতেই বাড়ি চলে যাই। যে
বাড়িতে চলে গেলেন এই সময় যে গেলে আপনার সমস্যা হতে পারে, বা যেহেতু ঘরটা মাত্র 8 হাত দূরে, আপনাকে নিয়ে বিপদ হতে পারে, আপনি তো বুঝতে পারেন
না। আমার মানে এই জায়গায় এসে এদের প্ল্যান হলো এই জায়গা যাই, আমার হাতে নাতে ধৈরা মানে এখান দিয়ে একটা হেস্তা নাস্তা করবে, তো আমি এটা টের পাই, আমার ভাই আমার ফোন দেয় যে আপনি ওখান থেকে চলে আসেন।
কোন ভাই? আপন ভাই? এটা
আমার আপন ভাই ফোন দেয়।
ওকে, ছোট ভাই।
তারপর আমি চলে যাই বাড়িতে ওই দিনই। তুমি বলে যায় তুমি থাকো, তুমি চিন্তা করো না, আমি ওখানে ম্যানেজ করে চলে আসবো। পরবর্তীতে ওরে রাইখে আমি যাই। যাওয়ার পরে ওখানে গেলে পরে ওরা আবার এই জায়গায় ইনায়ত লোকজন নিয়ে আসে, এখানে খোঁজাখুঁজি করে, ওই টুম্পারে আর পায় না, টুম্পারে পায় না, কিন্তু আমি তো ওখান থেকে চলে গেছি। পরবর্তীতে সাভারে এক জায়গায় ওরকম ই হয়, দেখা হয়। পরে সবাই বলে তুই নিছিস, তুই ছাড়া কে নিবে। আমি আবার ঢাকা থেকে মানে বাড়ি থেকে 4-5 জন লোক সাথে করে নিয়ে এরপরে ঢাকাতে আসি প্রমাণ দেওয়ার জন্য। ওখানে আবার এক বাড়িওয়ালা বলছে যে হ্যাঁ এরকম একটা মেয়ে ছবি দেখাইছে, পরে বলছে হ্যাঁ এরকম একটা মেয়ে এই জায়গা দেখছি ঘোরাফেরা করছে। আসলে এটা ভুয়া ছিল, ওরে যে এলাকায় রাখছি সে এলাকায় যায় নাই। তো যাই হোক, পরবর্তীতে আমি আসি, আসি এখানে প্রমাণ করতে পারে না। পরে আমি বাড়ি চলে যাই। বাড়ি চলে গেলে পরে বাড়ি সবাই বাড়ি যাই। বাড়ি গেলে পরে সবাই বলে যে ওর 6 মাস কোথাও ঢাকা যাইতে দেওয়া যাবে না। সবার একটা সিদ্ধান্ত যে ফরাদ যে 6 মাসের মধ্যে বাড়ি থেকে যাইতে দেওয়া যাবে না।
এখানে আপনাকে রাখলে অটোমেটিক্যালি চলে আসবে,
টুম্পা চলে আসবে। যদি ওর আয়ত্তে থাকে তাহলে টুম্পা এমনি চলে আসবে, কিন্তু আমি ওরা মানে না, মানে টুম্পার মা বাবা মানে না যে না 6 মাস ও টাকা দিয়ে রাখছি, সমস্যা। পরবর্তীতে ওরা মানে কেস করবে এরকম হুমকি দেয়। হুমকি দিলে পরবর্তীতে আমি হলো ওখান থেকে পলাই,
বাড়ি থেকে
পালাইয়া টুম্পার কাছে চলে আসি। টুম্পার কাছে নিয়ে আমার প্ল্যান, টুম্পারে আমি ফোন করে বলি এটা হলো জানুয়ারি মাসের একবারে মানে 28 তারিখে।
কোন বছরের জানুয়ারি মাস?
2016 সালের জানুয়ারি মাসের 28 তারিখে,
গত বছরের জানুয়ারি মাস।
জি। ওকে, তো ওখান থেকে চলে আসি। আসার সময় আমার ছোট ভাই আমার 200 টাকা দেয়, আর কায়দা করে আমি আমার সার্টিফিকেটটা নিয়ে আসি। আমি তো আর বাড়িতে ফিরবো না, 2-1 বছরের ভিতরে আমাদের প্ল্যান হলো 2-4 বছরের ভিতরে আর বাড়িতে ফিরবো না, আমি নিয়ে আসি। ছোট ভাই জানে যে এমনি লুকাই থাকবে, ওরা কেস করছে এই জন্য লুকাবে, আসলে কেস করে নাই, ভীতি করছিল। তো আমি ওখান থেকে লুকাই চলে আসি। এখানে আমার বোর সাথে কথা হইতেছে, মানে মদিনা যে তার সাথে আমার সাথে কথা হয়, কন্ঠক হয়। সে বলে যে আপনার দ্বারা তো হয় নাই, আমি বিশ্বাস করি না এটা, তো যদি কোনো সন্ধান পান এরকম বলেন। তার মধ্যে একটা ঘটনা ঘটে, আমি ওই যে সাবার তালাশ করতে আসি, খোঁজ করতে আসি, ওই সময় আমি একটা মানে ই বাইর করি যে আমার বাড়ি থেকে ফলাবো কীভাবে। তো ওই সময় আমি বলি যে ঠিক আছে, যেহেতু টুম্পা আমার প্রতি এতটাই বেশি ভালোবাসে আপনারা সবাই জানেন, সেক্ষেত্রে আপনারা একটা মেসেজ পাঠান, টুম্পা তো আমার কাছে সত্য কথা বলবে। আমি টুম্পারে শিখাই দিই যে আমি এরকম একটা মেসেজ পাঠাইলি তুমি আমারে কল দিয়ে কথা বলবো। তো টুম্পারে একটা মেসেজ পাঠাই যে আমি খুব কষ্টে আছি, আপনি যেথায় আছেন আপনার জন্য সন্দেহ করতেছে আমারে, তো আপনি একটু কল ব্যাক করেন, তো ওই নাম্বারে মেসেজ পাঠাবো। পরে ওইটা বাবলু ভাই পাঠায়, বাবলু ভাই পাঠানোর পর বাবলু ভাই ওইটা যখন ওইটা পায় টুম্পা, টুম্পারে তো বলাই আছে আগে যে এরকম মেসেজ পাইলে তুমি ফোন দেবো ওই নাম্বারে। পরে টুম্পা ফোন দেয়, টুম্পার সাথে অনেক কথা হয়, টুম্পার সাথে আমার সাথে এরকম কথা হইতেছে যে আমি টুম্পারে নেই নাই, টুম্পা এমনি গেছে, টুম্পা আমার বলতেছে না আমি যাই নেই, আপনারা কেন সন্দেহ করে, এরকম একটা ই করছি আমরা। পরবর্তীতে ওখান থেকে ওই যে রেকর্ডটা শোনার পর এরা মানতেছে না, জোর শিখানো ওই রেকর্ডের কথাটা আমি যে বলি টুম্পারে, ওই কথাটা ইনায়ত আবার দেখে ফেলে আমার যে ফোনে অনেকক্ষণ কথা বলছে, তো ওইটা বলে যে ওইটা ওর বানানো। আসলে তো বানানো ছিল।
যাই হোক, তারপর কি হয়?
পরবর্তীতে আমি ওখান থেকে চট্টগ্রাম চলে যাই। চট্টগ্রাম যাইয়া একটা তখন আমাদের টুম্পার কাছে আছে 1000 টাকা, আমার এক বন্ধুর কাছে 10000 টাকা আনছিলাম, টুম্পার বাসা ভাড়া এই সেই খাওয়া দাওয়া দিয়ে 1 মাসের শেষ 1000 টাকা আছে, ওইটা নিয়ে আমরা ভাড়া বাদ দিয়ে 1000 টাকা
টুম্পার সঙ্গে আপনি তখন থাকা শুরু করলেন,
তখন চট্টগ্রাম চলে গেলাম। চট্টগ্রাম যাইয়া ওই যে টাইগার বাস ওই এলাকায় রইলাম। এর আগে সম্পর্ক হয়েছে হলো আমরা ওই যে ইসের থেকে বাড়ি থেকে সম্পর্ক হয়েছে, কিন্তু পরবর্তীতে যে কালে আনছি কালে তো সম্পর্ক হয়েছেই।
মানে আপনাদের শারীরিক সম্পর্কের বিষয়টা আপনি বলতে চাচ্ছেন যে আপনারা আপনার ভাইয়ের অ্যাবসেন্সে আপনারা এই কাজটা করতেন, এবং ঢাকা শহরে উনি যখন আসলো ওনাকে যখন আলাদা করে রাখলেন, পরবর্তীতে চিটাঙ্গে যখন আপনারা একসঙ্গে থাকা শুরু করলেন, তখন আপনাদের মধ্যেই এই অনৈতিক সম্পর্কটা রেগুলার হতো, তাই তো?
হ্যাঁ, রেগুলার হতো।
ওকে,
তো চট্টগ্রাম গেলাম, চট্টগ্রামে ওখানে যাই, আমার কাছে 1000 টাকা আছে, একটা কাকা বাসা ভাড়া নিলাম, যে কাকার বইলা ওই কাকা ছিল মুদি দোকান, ওনার বইলা বাসা ভাড়া নিলাম। তো ওখানে আর কি ওই 1000 টাকা ওর সাথে কিছু গহনা ছিল ওইটা থইলাম, থইয়া কিছু টাকা নিয়ে আমি একটা ব্যবসা শুরু করলাম, সেটা হলো পিএস আদা রসুন এগুলো বিক্রি করতাম ভ্যানে করে। ওই কাকাই আমাদের ভ্যানটা ঠিক করে দিল, কাকা আর এই বিষয়গুলো জানতো না,
সবাই জানতো আপনার বউ।
হ্যাঁ, আমার বউ, টুম্পার যে ছেলে ও আমার বাবা গুলো ডাকতেছে, তো এখানে আর কেউ অবিশ্বাসের কোনো কারণ নাই। তো আমরা ব্যবসা শুরু করি, বাড়িতে আমার যোগাযোগ হয় না, যোগাযোগ বন্ধ করে
বউয়ের কোনো খোঁজ খবর নেন না, নিজের বউয়ের কোনো খোঁজ খবর নেন না, অন্যের বউনের সংসার শুরু করে দিয়েছেন।
জি, এরকমই আর কি। তো এখানে চলতেছে, পরবর্তীতে ফেব্রুয়ারির শেষ দিকে আইসা আমি বাড়ি থেকে টাকা আই না, আমার কাকা এই বুদ্ধিটা দেয়, কাকার সাথে আবার ওই টুম্পার মানে টুম্পা আবার একদিন বইলে দেয় কথায় কথায় কাকার কাছে সবকিছু বলে দিলে পরে কাকা ওই বাড়িতে যোগাযোগ করে, টুম্পার মা বাবার সাথে যোগাযোগ করে, টুম্পার মা বাপ বলে যে আপনার 20000 টাকা দিব আপনি ধরাই দেন। কিন্তু ওই কাকা আবার ওখানে একটু বিপদে পড়বে দেখে কাকা ধরাই দেয় না, ধরাই দেয় না, আমাদের সহযোগিতা করতে থাকে। কিন্তু কাকার সাথে কথা হইতেছে কিন্তু আমি জানি না এটা। টুম্পা আবার ওই ওর খালার সাথে কথা বলে, ওর মার সাথে মিট করে যে তুমি, আমি ওই সময় বলে দেয় যে হ্যাঁ আইসি এরকম, আমি ফরহাদের সাথেই আছি, তো ফরহাদ তো আমার অনেক ভালোবাসে, ফরহাদ আমার কোনো জায়গা ঠগায় না, ও যেরকম বলছে সেরকমই।
তখন চিটাগাংয়ে আপনি?
তখন আমি চিটাগাংয়ে।
ওকে,
তখন আর কি ওই যে আমার ভাইরা আটকা ফেলে, ওই ফোন পাইয়া যোগাযোগ করে আমি টাকা চাই বাড়ির কাছে, তখন টাকা ফেলে পরে আমার ভাইরা আটকায় ফেলে, আটকায় ফেলে পরে আমার ভাই আর কি ওরা বলে যে চোখ উঠাই ফেলাবো এরকম করবো। আমি শুই না, আমার খুব কষ্ট লাগে, কান্নাকাটি করি রাত্রে,
আমার জন্য আমার ভাইরা কষ্ট পাচ্ছে,
কষ্ট পাচ্ছে, সবাই নির্যাতন করে বাড়ি করে, মানে আগুন ধরা কুড়াই দিবে এরকম বলে। পরবর্তীতে আমার মামা আগে উপর চাপ দেয়, মামারা আমার ওই যে কল লিস্ট বাইর করে আবার যে আমি কোন এলাকায় আছি, কোন ফোন দিয়ে কার সাথে কথা বলছি, ওই কল লিস্ট বাইর করে ধরে ফেলে আমারে যায়। পরে আমি যোগাযোগ করে মামাদের হাতে ধরা দেয়, পরে মামারা আমারে চট্টগ্রাম থেকে নিয়ে আসে। এটা হলো মার্চের এক তারিখে 2016, মার্চের এক তারিখে যখন নিয়ে আসে, নিয়ে আসার পরে একটা সালিশ হয় হলো 3 তারিখে। তখন ওই সালিশে এর আগে একটা ঘটনা আছে যে সালিশ পক্ষ যে এরা আবার আমাদের বিরোধী ছিল, এই চেয়ারম্যান তৎকালীন সময় চেয়ারম্যান ছিল জিনা সর্দার, ওনার সাথে আমার একটা ঘটনা ছিল যে আমার এই ব্যবসা ক্ষেত্র নিয়ে কিছু টাকা পাইতো এক দোকানদার, ওই টাকা নিয়ে তার সাথে আমার সাথে।
যাই হোক, আপনার সালিশে মানে আপনাদের যারা বিচার করবে তারা আলটিমেটলি আপনাদের সাথে সম্পর্ক ভালো ছিল না, বিপক্ষে ছিল,
যার কারণে
ওই সালিশে কি আপনার টুম্পাকেও রাখা হয়েছিল?
হ্যাঁ, টুম্পাকেও নিয়ে যাওয়া হয়েছিল।
মানে আপনি নিয়ে গিয়েছিলেন না ওরা নিয়ে গিয়েছিল?
আমরাই নিয়ে গেছিলাম।
আপনি নিয়ে গিয়েছিলেন? ওকে। এবং সালিশ বসেছে, সালিশ বসার মানে হচ্ছে সবাই মিলে একসাথে সালিশ বসেছে এরকম একটা অবস্থা?
সালিশে আর কি আমার ই নেয়, মামারা আবার আমারে বুঝায় যে তোরে মাইরে ফেলাবে এরকম, যদি টুম্পারে রাখিস তাহলে তোরে মাইরে ফেলাবে নায়ের, এরকম বিভিন্ন কিছু ভয়ভূতি দেখায়, আরো টাকা জরিমানা হবে 10-15 লক্ষ টাকা। এরা আবার বাড়ি দিয়ে বলতেছে 30 লাখের নিচে জরিমানা করবো না, 30 লাখের উপরে করবো জরিমানা।
কারা বলতেছে এটা?
এইটা হলো টুম্পার মা বাপ আর ইনায়ত বলতেছে। আর ওই যে সালিশ পক্ষ যে চেয়ারম্যানের কাছে বিচার গেছে, ওই বিচারটাও মানে তারা তো আমার পর রাগই আছে রীতিমতো, তারা পাইছে আমারে এইভাবে বিচার করবে আর কি। তো এই জন্য আমি পরে আমার ভিতরে একটু কামড় দেয়, ঠিক আছে তাহলে টুম্পারে বাদ দিই, আমি যদি মদিনারে রাখি তাহলে তো আর এইটা হবে না।
বিচারে কি হলো? বিচারে কি?
বিচারে পরে বিচারে আমার মানে স্টেটমেন্ট নিল, আমি বললাম তোমার বললো সবাই যে তুমি কারে নিতে চাও, আমার আলাদা আলাদা শুনতেছে, মামারা যেটা শিখাই দিচ্ছে।
ঘটনাটা তো আগে জানতে চাইলো যে টুম্পাকে আপনি নিয়ে গেছেন কিনা বা কিছু?
না, ওই কিচ্ছু দিলো না, শুধু সিদ্ধান্তটা চাইলো যে তুমি কারে নিতে চাও।
হ্যাঁ, তো আপনি কি বললেন?
আমি বললাম যে আমি মদিনারে নিতে।
বিরতির সময় হলো আরো একবার, 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষ অংশে ফিরব। Stay tuned on ABC Radio FM 89.2.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo, Recharge Yourself.
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
Welcome back once again. আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, আর জি কিভি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আপনারা শুনছেন ফরহাদকে। ওকে, কথা না বাড়িয়ে আরো একবার তাকি আমরা নক করছি।
পরবর্তীতে যখন আমি ওই সিদ্ধান্ত দিলাম যে আমি মদিনারে নিব, তখন আমার বের করে দিল, আমার বাইরে রাখলো এক জায়গা। সালিশের অবস্থাটা এমন ছিল যে আমরা যাওয়ার পর আমাদের সাথে যারা গেছে, আমার মামার ইউনিয়নের চেয়ারম্যান গেছে, আমাদের মামার বাড়ির যে ওই ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের পক্ষে কোনো লোক নাই, একমাত্র চেয়ারম্যান আছে, আর সাথে আমার দুই মামা গেছে, এক নানা গেছে, তার এক নানা সেও মাতুব্বার তো গেছে, তাছাড়া কোনো একটা লোক আমাদের পক্ষে কথা বলা নেই, সবাই আমাদের বিপক্ষে, শুধু কয় যে ফরাদকে বাইর করে দাও, তোর মেরে ফেলাবো, জায়গায় পাড়াই মেরে ফেলাবো, এরকম অবস্থা। রীতিমতো আমি ভয়ই পেয়ে গেছি, সবাই ভয় পেয়েছে। পরবর্তীতে সালিশে আমার রায় নিল, পরে টুম্পারে নিছে, টুম্পারে অনেকক্ষণ পর্যন্ত জিগাইছে যে তুই কি বলিস বল, ও শুধু একটা কথাই বলছে, আমি ফরাদের সাথেই থাকতে চাই, ফরাদের ছাড়া আমি বাঁচবো না, একটা কথাই ও বলে যায়। তো তারপরে ওরে বের করে আনে, বের করে আনার পর ওরে সালিশ থেকে তারা রায় দেয়। প্রথম সালিশের কথা এরকম, আমার নাম ওই চেয়ারম্যানের মুখে আমি পরে যা শুনছি, যে প্রথম যে মানে টাকার অ্যামাউন্টটা বলা হয় 30 লাখ থেকে শুরু করে সবাই সালিশের বোর্ড যে বোর্ডে যে এই কথা হয় 30 লাখ টাকা জরিমানা হবে।
জরিমানা কিসের জন্য?
জরিমানায় যে একটা হলো যে মদিনাটা ছাড়তে হবে, সিদ্ধান্ত দেয় মদিনাটা ছাড়তে হবে এবং টুম্পারও ছাড়তে হবে, দুইটা সিদ্ধান্ত মানে এই দুইটাই ছেড়ে দিতে হবে।
কিন্তু এটা কি আপনাকে অপরাধী হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে?
হ্যাঁ, আমার এই শুধু অপরাধী।
টুম্পার ব্যাপারে কি বলা হচ্ছিল?
টুম্পার কোনো দোষ নেই এখানে, শুধু আমাকে দোষী সাব্যস্ত করা হয় যে দুইটা মেয়ের জীবন নষ্ট করে দিছে।
আপনি দুইটা মেয়ের জীবন নষ্ট করেছেন?
দুইটা মেয়ের জীবন নষ্ট করে দিছি।
সি, দিস ইজ দা আলটিমেট ফ্যাক্ট প্রিয় শ্রোতা। আমাদের সোসাইটিতে এই সালিশ বলেন আমি সবাইকে দোষী দিব না, কিছু কিছু ক্ষেত্রে নারীদেরকে একেবারেই এই বিষয়গুলোতে একেবারেই স্পটেড করা হয় না, যেটা সম্পূর্ণ ব্লেম যায় একটা ছেলের উপরে। এটা আসলে ইনজাস্টিস, কখনোই জাস্টিস প্রতিষ্ঠা করে না। ছেলে মেয়ে এখানে উভয়ই দোষী। বিচারটা যদি হওয়ার হয় তাহলে বিচারটা কি হওয়া উচিত ছিল যদি ওর কথা আমরা বিলিভ করি? সেই জায়গাটা থেকে একটা অপরাধ থেকে আরেকটা অপরাধের জন্ম হচ্ছে, বলুন।
তারপরে আমার ওই মানে 30 লাখ বলা হয়, পরবর্তীতে আস্তে আস্তে আমাদের যারা তিনজন গেছে এরাও বলে 20-25 হাজার টাকা থেকে শুরু করে এদের বলা। লাস্টে ওই আমার যে চেয়ারম্যান, মামা বাড়ির যে চেয়ারম্যান, উনি আমার মামা হয় সম্পর্কে, উনি বলেছে যে আমি 2 লক্ষ টাকার 1 টাকাও বেশি দিতে পারবো না।
চেয়ারম্যান বলে?
চেয়ারম্যান, আমাদের যে চেয়ারম্যান, আমার পক্ষে যে গেছে আর কি। আর আমার বিরোধী যে চেয়ারম্যান সে তো আমার আগেই রাগ হয়ে গেছে।
এই টাকাটা কেন জরিমানা হবে?
এই টাকাটা হলো, এই টাকাটা মদিনারে দিবে 2 লক্ষ, ঠিক আছে, মানে জরিমানার টাকাটা মদিনারে বড় অংশটা দিবে এবং টুম্পারে দিবে বাকি অংশ।
টুম্পারে কেন টাকা দিবে?
টুম্পারে দিবে তার স্বামী ঘরে ফেরত নেওয়ার জন্য।
ওকে ওকে, আপনার স্ত্রীকে দেওয়াটা লজিক্যাল আমি মনে করি, যে আপনার কাছে জরিমানা করে আপনার স্ত্রীকে, কিন্তু সেটা তো আসলে উনি স্বামীকে আসলে আর কত টাকা দিয়েই বা সেটা অভাব পূরণ হবে, এটা আসলে খুব।
পরবর্তীতে আর কি এরকম ই করে রায় দেয়, পরে ওনারা বলে কি ওই ওই চেয়ারম্যান যে আমার বিপক্ষে চেয়ারম্যান, সে বলে কি যে দেখেন ভাইজান, আপনি একজন চেয়ারম্যান রানিং, আমি একজন রানিং চেয়ারম্যান, ওই ছেলেটা আমারে অপমান করছে, তো এই ক্ষেত্রে আপনি কি ভাবে নিতে পারেন? 3 লক্ষ টাকা দিতেই হবে, এখানে 2 লক্ষ টাকা মদিনা পাবে আর 1 লক্ষ টাকা বাপ মা পাবে, তাদের কিছু খরচা হয়েছে, এই খরচা বাবদ 1 লক্ষ টাকা দিতে হবে। পরবর্তীতে ওইটা মাইনে নেওয়া হয়, আর পরে ওনারা একটা রায় দেয় যে ওই ওই চেয়ারম্যান, আমার বিরুদ্ধে যে চেয়ারম্যান, সে বলে কি যে ও যদি গ্রামে থাকে, ওই আমার যে মামা চেয়ারম্যান আর কি, তারে বুঝাইতেছে যে ও যদি গ্রামে থাকে যে কোনো লোক ওরে মাইরে ফেলতে পারে, এই লজিকটা দেখে মানে বলতেছে যে ওরে গ্রাম থেকে চলে যেতে হবে, বাড়িঘর করে থাকবে গ্রাম ছাড়া। তো এই রায়টা দেয় যে 3 লক্ষ টাকা জরিমানা এবং ফরাদের যা জায়গা জমি আছে এটা বিক্রি করে চলে যেতে হবে,
গ্রাম ছাড়তে হবে,
গ্রামে থাকতে পারবে না আর গ্রামে জীবনে ঢুকতে পারবে না, ডাইরেক্টলি এই রায়টা দিয়ে দেয়। পরবর্তীতে আর কি এই রায়টা যখন আমরা ই করে ফেলে আসি, পরে আমার 10 কাঠা জমি বিক্রি করে ওই 3 লক্ষ টাকা দিই, তার মধ্যে
10 কাঠা জমি বিক্রি করলেন 3 লক্ষ টাকা,
10 কাঠা জমি বিক্রি করলাম 4.5 লক্ষ টাকা, 4.5 লাখ টাকা বিক্রি করলাম, এর থেকেও আবার ওই যে আমার গ্রামের যারা মাইমা টুবার আছে এদেররা 25,000 টাকা নিয়ে যায় আমার কাছ থেকে, যে আমরা বিক্রি করে দিছি আমাদেরকে টাকা দিতে হবে, পরে 25,000 টাকা তারা নিয়ে যায় আর বাকি যে টাকাটা আমরা পাই ওখানে আবার আমি কিছু টাকা দিন আসলাম, ওই যে আমার তালাশ করতে টাকা লাগছে তো ওই ব্যয় হয়। পরবর্তীতে ওই 3 লাখ টাকা দেওয়া হয় হলো 18 তারিখে দিয়ে দেওয়া হয় আর ওই মদিনার সাথে আমার খোলা তালাক হয়ে যায়।
মদিনার সাথে আপনার কি হয়?
খোলা তালাক বলে।
খোলা তালাক কি জিনিস?
খোলা তালাক মানে একেবারে সবাই থাকবে এক জায়গা, মেয়ে বলবে যে মানে মেয়ের সাথে মিট করে
আপনি কি করলেন এটা বলেন আমাকে।
আমাকে বললো যে আপনি ই করেন, বলেন যে আমার জীবনে মানে সংসার জীবনে বনিবনত না হওয়ার কারণে আমি আমার স্ত্রীকে তালাক দিচ্ছি, তালাক প্রদান করছি, এই কথা বললাম। পরবর্তীতে সে আবার ওই কথা বললো যে হ্যাঁ আমার জীবনে বনিবনত না হওয়ার কারণে আমি এটা তার তালাক গ্রহণ করছি।
এটা কি মদিনা স্বেচ্ছায় করেছিল নাকি তাকে উদ্বুদ্ধ করা?
এটা মদিনা স্বেচ্ছায় করে নাই আসলে, মদিনা আমার চেষ্টা করছে, মদিনা আমার সাথে থাকার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আমি তারে ওই সময় আমি ইমোশনাল ছিলাম, মদিনারে আমি আসলে গ্রহণ করতে পারিনি।
আচ্ছা, তো আপনি মদিনাকে?
আমার অনেকবার যোগাযোগ করা হয়েছে মদিনার বাপ মা থেকে, মদিনার চাচারা আমার সাথে যোগাযোগ করছে যে যেভাবে হোক মদিনারে দিয়ে দেবো, আমি এই টাকাটা আমরা যে কোনো ভাবে একটা কিছু অংশ দিয়ে ওরে আমরা রাইখে দেবো, মদিনার ঘরে রাইখে দেবো ওরে। তো আমি মানে আমি ওই সময় আমার ব্রেনটা কাজ করতো না, তখন আমি এটা ই করে দেই। তার পরবর্তীতে টাকা দেওয়া হয়, তারপরেও আমার সাথে কিছুদিন মানে চেষ্টা করছে যে মদিনারে কিভাবে ওর সাথে দেওয়া যায়, তারপরে আমি ওইটাই গ্রান্ট করে নিই। যাই হোক, এটা আমার আসলে সমস্যা ছিল ওই সময়, আমি কিছু ভাবতে পারতাম না, যখন ওই সালিশটা হইলো তার পরের দিন আমি পাগল ছিলাম, ডাইরেক্টলি পাগল ছিলাম, আমি দৌড়ে বেড়াইতাম, আমারে ধরে রাখতে পারতো না, আমি মানে ভাল লাগতো না কোনো কিছু, প্রায় 2-3 মাস পর্যন্ত এরকম ছিলাম। টুম্পার কথাটা আমি বেশি বেশি ভাবতাম, তো ওই জন্য আমি মানে ব্রেনের কোনো কিছু কাজ করতো না, আমি টুম্পার পাগল ছিলাম।
কত বছর আগের ঘটনা এটা?
এটা এই যে 16 সালের আপনার মার্চের পরে ঘটনা।
মার্চের পরে ঘটনা, এখন তো বলতে গেলে প্রায় বছরখানেক হয়ে আসলো।
হ্যাঁ হ্যাঁ।
এই বছরখানেকে আপনি কি আর গ্রামে যেতে পেরেছেন?
গ্রামে যতটুকু গেছি আমি লুকাই লুকাই গেছি, ওই রাত 10টা 11টার পরে যাই, ভোর 4টার আগে ফেরা লাগে, মানে কেউ দেখলে আমার সমস্যা হবে, এরকম ভাবে আমি চলে আসি। পরবর্তীতে
টুম্পা আপনার সঙ্গে এখনো যোগাযোগ করে?
এখনো যোগাযোগ করে।
কি বলে?
এখনো ও বলে যে আপনি লাইফটারে সুন্দর করেন সাজান, আপনি আর আমার আশা করেন না, এখন আমার বাপ মা আমারে যদি আমি চলে যাই আমার বাপ মা গলায় দড়িতে মরে যাবে, আর বলছে বিষ খাবে গলায় দড়িতে মরে যাবে, আর তারা জীবনে কাউরে মুখ দেখাবে না, তো এই জন্য আমি পাচ্ছি না যাইতে। একটা বিষয় হলো কি, টুম্পার বাপ মা মা এমনই একটা লোক যে কোথায় কোথায় মানুষের মাথায় কোরআন তুলে দিবে।
দাঁড়ান, আপনার আপনি আমাকে একটু বলেন, এই যে এতগুলো ঘটনা ঘটে গেল আপনার জন্যে, 4 লাখ টাকা কিংবা 10 কাঠা জমি অনেক বড় কিছু, কজ আপনি যে কাজটা করেন সেরকম একটা কাজের মানুষের 4 লক্ষ টাকা প্রায় 10-15-20 বছর সাধনা করেও জমানো সম্ভব হয় না। এটা পিতার কাছ থেকে পাওয়া জমি, আপনি বিক্রি করে এই এই ধরনের দুর্ঘটনা সামাল দিলেন, গ্রামে আপনি ফিরতে পারছেন না, আপনার গ্রাম না ছাড়া কোনো আপন কোনো ঠিকানা নাই, বাবা মা তো মারাই গিয়েছে অনেক আগে, আপনি লাভ করেন টুম্পাকে, টুম্পাকে পেলেন না, আপনি আপনার স্ত্রী পেয়েও তাকে হারালেন, আপনার স্ত্রী কি এখন বিয়ে শাদী হয়ে গেছে?
হ্যাঁ, তার বিয়ে হয়ে গেছে।
তারও বিয়ে হয়ে গেছে, জীবনের এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছেন এটা তো আপনার জন্য একটা বিশাল শিক্ষা আমি বলবো। আপনি স্টোরিটা কেন আজকে আপনি যাহা বলিব সত্য বলিব লিসনার যারা আছে তাদেরকে কেন বলতে আসলেন?
এটা এই জন্যই বলতে আসলাম যে আসলে আমি যে ভুলটা করছি আসলে ভুলটা সম্পূর্ণই আমার, আমি মনে করি হ্যাঁ কিছু দোষী করা যায় টুম্পাকে, টুম্পার মাকে। টুম্পাকে আমি বেশি দোষ দিই না, কারণ টুম্পা আসলে আমার প্রতি অনেকটাই ভালো ছিল, কিন্তু টুম্পার মাই শুরু থেকে শেষ পর্যন্ত
আপনার দোষটা কি ছিল? আপনার দোষটা কি?
আমার দোষটা ছিল ওই সালিশে আমি ওইগুলো কথাগুলো বলিনি, টুম্পার কথাগুলো বলিনি, তারপরে আমার ওই সম্পর্কে মানে জয়েন্ট করাটা এটা সম্পূর্ণই আমার ছিল,
মানে নতুন করে আবার শুরু করাটা বিয়ের পরে।
হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে সম্পর্কটা আমার একবারে সিম যদি আমি বাদ করে ফেলতাম তাহলে হয়তো এরকম দুর্ঘটনা ঘটতো না, তো এই বিষয়ে আমি আমার নিজেকে আমি দোষী করি।
প্রিয় শ্রোতা, আজকের এই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব থেকে অনেক বড় কিছুই শেখার আছে। আমি মনে করি যে আজকের এই যে স্টোরি সেটা শুধুমাত্র এইরকম মানুষ যারা তাদের জীবনে না, অনেকের জীবনেই ঘটে, তবে কিছু সম্পর্ক অনেক বেশি সামাজিক, সামাজিক সম্পর্কে থেকে অসামাজিক সম্পর্ক চর্চা করলে দুটোকেই হারাতে হয় এবং জীবন অনেকভাবে বিপদগ্রস্ত হতে পারে, সেটার বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই ফরহাদ। আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
সত্য বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি ফরহাদ। এটা মোটামুটি কোনো তেমন কোন অপরাধ সংক্রান্ত নয়, সাধারণত আমরা যাহা বলিব সত্য বলি অনুষ্ঠানে যেমন অপরাধ খুব বড় দেখি সেরকম না, যদি একটা পারিবারিক ব্যক্তিগত জীবনের ঘটনা, এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটে আমাদের সমাজে। এখন ফরহাদ আমাদের কাছে জানতে চেয়েছে যে সে যা করেছে, যেমন নতুন করে যদি সে আবার ওই তার প্রেমিকার সঙ্গে যোগাযোগ না হতো তার জীবনে ঘটতে কত না ঘটতো না। আমরা পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করে যা দেখলাম যে এখানে ফরহাদের খুব বেশি করার ছিল আমাদের মনে হয়নি, এবং ফরহাদের খুব বড় ধরনের অপরাধ হয়েছে বা ভুল হয়েছে সেটাও আমাদের মনে হয়নি। এটা দুইটা কারণে আমি যেটা বলেছিলাম, একটা হলো পারিবারিক কারণে যে পরিবারের কিছু লোকের যেমন ওই টুম্পার মায়ের এক রোগ আর জিদের কারণে এই ঘটনাটা শুরু হয়েছে, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে গ্রামে যে সালিশি বসে যারা, সেটা সেখানে যে ন্যায় পক্ষে সালিশি হয় না, সেটা যে প্রভাবশালীরা নিজেদের পক্ষে বিচার বসে আর দুর্বলকে যে শাস্তি দেয় বা তাকে যে চাপিয়ে চেপে ধরে তার একটু উদাহরণ দেখতে পাচ্ছি। অতএব এই অনুষ্ঠান যারা শুনছেন তাদের কাছে আমাদের অনুরোধ আমরা থাকবে যে পরিবারের কোন রকমের এরকম যদি ছেলে মেয়ে সেটা প্রেমের সম্পর্ক হোক বা বিবাহিত সম্পর্ক হোক, সেখানে অন্য পক্ষ পরিবারে কোনো বিশেষ লোক গ্রোধ ধরে জিদ করে তাদের জীবন থেকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন না। এবং পরবর্তী পর্যায়ে আশা বলতেছি যে তথাকথিত গ্রাম্য সালিশি যেটা বিচারালয় ন্যায়সঙ্গত বিচারালয়ের কথা, সেখানে যাতে শুধু প্রভাবশালীরাই তাদের স্বার্থে যেন ওই বিচার বা সালিশি না করে, সেজন্য সমাজের অন্যান্য ক্ষেত্রে সচেতন লোকদেরকে আরো বেশি দৃঢ় ভূমিকা নেওয়ার সুযোগ আছে এবং তারা সেই রকম সুযোগ দেবেন, তাহলে ফরাদের মতো ছেলেদেরকে এরকম অন্যায় শিকার হতে হবে না এবং এরকম দুঃখজনক ঘটনা ঘটবে না।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আর জি কি প্রিয়া আজকের মতো সাইনিং অফ। এবং একটি নিউজ আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা একটি ফোন কল বাজিয়েছিলাম আপনাদের কাছ থেকে, ভোট চেয়েছিলাম যে এই লিসনার কি আমাদের এখানে আসতে পারে কিনা কনটেস্ট করার জন্য। 99% ভোটারের সিদ্ধান্তে, 99% শ্রোতাদের ইয়েস ভোটে আগামী পর্বে প্রচারিত হবে তার কনফেস্ট। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি অ্যালার্মিং স্টোরি এভার ইন জেবিএসবিস হিস্ট্রি। তো আপনারা সবাই শুনবেন। এই দাওয়াত দিয়ে আজকের মতো শেষ করছি, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Exclusively on FusionBD.com.